This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। শুরু হচ্ছে আরো একটি আনকোরা এপিসোড। মঞ্চ আলোকিত হয়েছে যাহা বলিব সত্য বলিবর, এবং আজকে সত্যের আসনে বসবেন আরো একজন অতিথি। পুরো টিম হাজির হয়ে গিয়েছি। রয়েছে আপনার সঙ্গে আমি আরজে কিবরিয়া, এবং আরজে কিবরিয়ার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। প্রথমেই আমরা জানতে চাই কে রয়েছে আজকে আমাদের সঙ্গে জীবনের অপ্রিয় সত্যগুলো, ভুলগুলো, অপরাধগুলো নিয়ে আরজে সুমনের কাছ থেকে।
যাহা বলিব সত্য বলিব।
আমাদের আজকের অতিথি আক্তার হোসেন। আজ তিনি সবার কাছে নিজের ভুল স্বীকার করবেন, কিন্তু এই মানুষটির মধ্যেও অনেক ভালো দিক রয়েছে। আক্তার হোসেনের সেই দিকগুলোই তুলে ধরছি আপনাদের সামনে। বর্তমানে বয়স ৪০ উপরে, সবসময় মুখে হাসি ধরে রাখার চেষ্টা করেন, সময়ের কাজ সময়ে করতে ভালোবাসেন তিনি। আরেকটা বিষয় লক্ষ্য করার মতো, বয়সে ছোট কিংবা বড় সবাইকে তিনি সম্মান দিয়ে কথা বলেন, সবসময় ঝগড়া বিবাদ থেকে দূরে থাকার চেষ্টা করেন। আক্তার হোসেন খুবই আবেগপ্রবণ মানুষ, বিপদে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি। ছোটবেলায় পুকুরে গোসল করার সময় এক বন্ধুর পা বাঁশের খোঁচায় কেটে গেলে নিজের পরনের পোশাক খুলে বন্ধুর পা বেঁধে দিয়েছিলেন। এখনো আক্তার হোসেন তার কাছে হাত পাতা কোনো ভিক্ষুককে খালি হাতে ফেরান না। কখনো কখনো ক্ষুধার্ত অসহায় মানুষকে নিজের ঘরে নিয়ে খাওয়ান, এতেই আক্তার হোসেন শান্তি পান। তিনি গান গাইতে ভালোবাসেন। মাঝে মাঝে তিনি ভাবেন, যদি গান গেয়ে আর মানুষের উপকার করে জীবনটা কাটিয়ে দিতে পারতেন। এত ভালো কিছুর পরেও এই মানুষটির জীবনে রয়েছে কিছু ভুল। কি সেই ভুল তা শুনতে ফিরে যাচ্ছে কিবরিয়ার কাছে।
যাহা বলিব সত্য বলিব।
শ্রোতা, আমরা সুমনের কাছ থেকে জেনে নিয়েছি আজকে আমাদের সঙ্গে রয়েছেন আক্তার। আক্তারের জীবনের যে অপ্রিয় সত্যগুলো রয়েছে সেটা এখানে পরিষ্কার হবে, এবং আক্তার তার জীবনের অপ্রিয় সত্যগুলো আজকে আপনাদের সামনে, লাখো মানুষের সামনে তুলে ধরবেন। আমরা প্রথমেই আপনাদেরকে জানিয়ে নিতে চাই, আক্তারের মতো যদিও আপনি আপনার জীবনের যে অপ্রিয় সত্যগুলো রয়েছে, ভুল রয়েছে, অপরাধ রয়েছে, সেগুলো যদি স্বীকার করতে চান বিবেকের তাড়না বোধ থেকে, তাহলে আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানে যাহা বলিব সত্য বলিব মঞ্চে। এখানে আসার জন্য নিয়মটি হচ্ছে, শুধুমাত্র যারা আসতে চান তাদের জন্য বলছি, প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমি আবারও বলছি, প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। প্রিয় শ্রোতা, আমাদের সঙ্গে রয়েছেন আজকে এক্সপার্ট প্যানেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা, যিনি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আমরা অনুষ্ঠানের শুরুতেই তার সঙ্গে একটু কথা বলে নিতে চাই, এবং আপনাকে এনশিওর করতে চাই যে তিনি পুরো অনুষ্ঠানে আমাদের সঙ্গে লাইভ রয়েছেন। অনুরাগ চাকমা, আমাকে শুনতে পাচ্ছেন? এবং আমরা আশা করছি যে আপনি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, অনুরাগ চাকমা আজকে আমাদের সঙ্গে রয়েছেন, এবং আমাদের সঙ্গে আজকে সত্যের আসনে রয়েছেন আক্তার, যিনি তার জীবনের অপ্রিয় সত্যগুলো আপনার সামনে তুলে ধরবেন। আমরা তার কাছে চলে যেতে চাই এবং প্রথমেই যে প্রশ্নটি করি, সবসময় যাহা বলিব সত্য বলিবতে, আপনাকেও করছি আক্তার, সেটা হচ্ছে মানুষ ভুল করে, শুদ্ধ অনেক কাজ করে পুরো জীবন জুড়েই, কিন্তু মানুষ তার অপরাধগুলো, ভুলগুলো লোকসমাজে লাখো মানুষের সামনে আনা খুবই কঠিন, এবং এটা আসলে আনার পরে এমন হয় যে চারপাশের মানুষ খারাপ বলতে থাকে, বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হয়। তারপরও কিছু মানুষ আমরা পাই যারা বিবেকের তাড়না বোধ থেকে এই কথাগুলো স্বীকার করেন, যেমন আজকে আপনি করবেন। তো আপনি একটু বলবেন যে এত কিছু জানার পরেও এই যে বাংলাদেশের সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শোর যাহা বলিব সত্য বলিব রেডিও ইতিহাসে, সেরকম একটি শোতে আসার সাহস এবং আপনি কেন আসলেন?
আমাকে কেউ শাস্তি না দিলেও আমার বিবেক আমাকে শাস্তি দিচ্ছে, এবং কি আমি যে অপরাধ গুলো করেছি আমি তো কাউকে কোনদিন বলতে পারিনি, এবং আমাকে প্রতিক্ষণ সারা সর্বক্ষণ কিন্তু আমাকে বারবার শুধু এই যন্ত্রণায় আমি ভোগ করতে থাকি সবসময় সারাক্ষণ। ওই জন্য আপনার এখানে আসা আমার
প্রিয় শ্রোতা, যে মানুষটি এখানে এসছেন সে মানুষটি তার জীবনে যে কষ্টের ব্যাপারগুলো, অপরাধের ব্যাপারগুলো, সেগুলো তাকে প্রতি মুহূর্তে এখন কষ্ট দেয়। তিনি কষ্ট পেয়ে গেছেন, বিচারের কাঠগড়ে তাকে কি দাঁড় করাবেন, কিন্তু কষ্ট যাতে আপনি না পান সেজন্যই আমরা যাহা বলিব সত্য বলিবতে তাকে আজকে তুলে ধরছি, তার জীবনের গল্প আমরা তুলে ধরছি। চলুন শুরু করা যাক, আপনি কোথা থেকে শুরু করতে চান?
আমি একবার ছোটকাল থেকে শুরু করতে
চাই, প্লিজ।
আমার বয়স তখন 5 বছর হবে, 1971 সাল।
1971 সালে 5 বছর বয়স ছিল?
জি, তখন যখন যুদ্ধ চলছে আমি মানে আমি মনে নেই, কিন্তু আমাকে পুরো আমার চাচা দাদি এবং কি আমার আব্বু, হ্যাঁ, এগুলো সবাই আমাকে বলেছে আর কি। তারপরে যখন যুদ্ধ শুরু হয়েছে তখন আমরা বাড়ি ঘর ছেড়ে দিয়ে আমার বাপ এবং দাদা চাচা সবাই কিন্তু অন্য এলাকায় চলে যান, পাহাড় সাইডে চলে যান। চলে যাওয়ার পর তখন একবার শোনা গেল যে দেশাদি হয়েছে, তখন কিন্তু আবার তারা বাড়িতে ফিরে আসে, চলে আসে।
কোথায় বাড়ি ছিল আপনাদের?
আমাদের বাড়ি জামালপুর জেলা সদর থানা।
আচ্ছা আচ্ছা।
কিন্তু চলে গেছিল আপনার সেই ভাস্তরা করে পাহাড় সাইডে ওদিকে। তারপরে আমার মা সেই সময় এখানে এসএসসি পাস ছিল এবং খুব পদশীল ছিল। তারপর আমার মা আসে, আসার পরে 3 দিন পরে নাকি মায়ের ডায়রিয়া হওয়া। আগের যুগের এক গ্রামে ডায়রিয়া হলে কিন্তু অনেক মানুষ মারা যেত বলে ভয়ে কেউ সেই গ্রামে আসতে চাইত না, কলেরা। হ্যাঁ, কলেরা। তারপর আমার মা যাক মারা গেল, বৃষ্টি ছিল বলে প্রচুর বৃষ্টি ছিল, মার কথা আমার খেয়াল নেই। তারপর আমার বাবা মুরগি ব্যবসা করতো, আমাদের অনেক সম্পদ ছিল, আমাদের ফ্যামিলিও ছিল অনেক বড় ফ্যামিলি ছিল, যেমন চাচা চাকরি সবাই চাকরি করতো। আমার চাচার ঘরে 2 মেয়ে এবং আমার যে বড় 2 বোন ছিল আমার বাবার ঘরের। তারপরে 4 জন মেয়ে হওয়ার পর কিন্তু আমি দুনিয়াতে আসছি। আসার পরে আমাকে নিয়ে অনেক আনন্দ উল্লাস করছে আর কি। আমি চাচাকে খুব ভালোবাসতাম, চাচা আমাকে আদর করত। তারপর আমি আমার বোন ছিল, বড় বোনের তো বিয়ে হয়ে গেছে, কেমনি বিয়ে হচ্ছে আমার খেয়াল নেই, কিন্তু আমার যে মানে আমার বড় যেটা পিঠাইপিটি বোন, সেই দেখতাম আমার বোন স্কুলে যাইত। আমার যে মা যে মারা গেছে আমি কিন্তু বুঝতাম না, কানতাম না, বুঝতে পারতাম না। তখন আমার আব্বা আবার দ্বিতীয় বিবাহ করে যখন আমার সৎ মাকে ঘরে নিয়ে আসে তখন সবাই বলে এরি তোর মা। তখন আমি মা করে ডাকি, আমাকে প্রথম অবস্থায় আদর যত্ন করত। করার পর যখন আমি একটু বড় হলাম তখন আমার বোন আমাকে হাত ধরে ধরে তখন স্কুলে নিয়ে যায়।
আচ্ছা।
আমার বোন ক্লাস 3 পড়ে, তখন আমি ক্লাস 2 পড়ি। ক্লাস 2 পড়ি, কিন্তু আমার মা আমাদের 2 ভাই বোনকে কোন সময় পেট ভরে ভাত খাবার দিত না, কারণ আমার বাবা তো আমাকে কোন সময় আমার বোনকে কোন সময় খোঁজ খবর রাখতো না, সে ব্যবসা বাণিজ্য ছিল এবং রাত্রে আসতো, কোন জিজ্ঞাসাবাদ করত না। কত মনে আসাচ্ছে জাগে যে আমার বাবার সাথে বসে একসাথে ভাত খাবো, কিন্তু আমার বাবা সেই কাজটা করতো না। না করার পরে এখন সকালবেলা যে স্কুলে যাইতাম, আমার বোন আবার ক্লাস 3 পরীক্ষা দিল, ফেল করলো, তখন আমি ক্লাস 3 উঠলাম। তখন 2 ভাই বোন এক
ক্লাসে,
কিন্তু মার কথাই না, মায়ের কথাই হয়তো বাবা এক কাজ করলো কি, মানে আমাদের 2 ভাই বোনকে 2 সিট বই কিনা না দিয়ে মাত্র দিল 1 সিট বই কিনা।
আচ্ছা।
যে তোমরা বদলে পড়বা, অথচ অনেক টাকার মালিক কিন্তু, অনেক সম্পদ ছিল কিন্তু আমাদের।
সৎমা আসার পরে চেঞ্জ হয়ে গেল।
সকালবেলা যে ভাত দিত, মনে করেন আমরা খাইয়া 2 ভাই বোন স্কুলে যেতাম, যে মাটির যে বাসন আছে না, মাটির আগের ছিল মাটির বাসন গুলো আর কি, ওইর মধ্যে অল্প দুগা ভাত আর থাল ভরে দিত, পানি প্লেট ভরে পানি দিত। মনে হয়তো যে আমরা যেমন মাছের পোনা বেশি পানি মনে দলে ধরতে পারি না, এটা মনে আমরা খুঁজতে করে 2 ভাই বোন খাইতাম
পান্তা ভাত দিত,
পান্তা ভাত। তখন আমি আমার বোন কে বলতাম, যে আমি বুবু ডাকতাম, বুবু আব্বাকে বলি। তখন বোনে বলতো যে না, যদি বলো তাহলে মাকে তো তারাই দেবো, এখানে দেবো। তখন মা ভাবি কোথায় বলিস না কিছু, বলতাম না। বলার পরে ক্লাস 4 উঠলাম, 4 ওঠার পরে ওইভাবে অত্যাচার। আমার দাদি ছিল এবং আমার চাচি চাচা ছিল কিনা আমাদের নিয়ে আবার ডাক দিকে খাওয়াইতো ভাত খাওয়াইতো। এই কারণে আমার মা আমার দাদির সাথে অনেক ঝড়া বিবাদ করতো যে কেন দাও। তারপরে দাদি আর কিছু বলতো না এবং বাবাকে দাদি একদিন বলছে যে তোর ছেলে মেয়েদের প্রতি এরকম করে তোর বউ। আমার বাবা দাদিকে আরো আমার সামনে ধমক দিছে তুমি কি চাও আমার সংসারটা ভেঙে যাক, এইভাবে আমি তারাই দেই। কল না না আমি তো সেভাবে বলি নাই, বলছি যে তোর ছেলে মেয়েকে দেখ। তারপর ক্লাস ফোরে উঠলাম, মাঝে মধ্যে হঠাৎ বাবা রাত্রিবেলা যখন তাড়াতাড়ি বাড়িতে ফিরতো তখন আমাদের সঙ্গে নিয়ে ভাত খাইতো, তখন পেট ভরে খাইতাম আর কি, তখন মা কিছু বলতে পারতো না। তারপরে স্কুলে যেতাম সকালবেলা পান্তা ভাত খাই, আবার সেই চারটা সাড়ে চারটার সময় আসতাম স্কুল থেকে আসতাম, আসার পরে দেখতাম যে থাল প্লেটের মধ্যে যে যে দুকে ভাত বাইরে রাখছে তাই আমাদের খাইতে হইতো আমার দুই ভাই বন্ধুর। কারণ হলো আর ডরে ডরে সাহস করে চাইতে পারতাম ভাত আর আমার লাগবো আমি খাবো আরো ভাত। এভাবে আমার মা আমাকে আর আমার বোনকে পেট বড় কখনো খেতে দেয় নাই। আমার বোন তখন বড় হলো আস্তে আস্তে বড় দেশ গ্রামের তো তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় আর কি। যখন ক্লাস ফাইভে উঠলাম আমার বোন তখন বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পর ক্লাস ফাইভে আমি আমাদের সময় তখন ছিল এক স্কুল থেকে আরেক স্কুলে ফাইনাল পরীক্ষা, আরেক স্কুলে আরেক ইউনিয়নে হাইটে যাই দিয়ে আসতে হতো আর কি, মানে অনেক দূরে পথ ছিল। প্রতিদিন খুব ভোরে উঠতাম গোসল করতাম, আমার কেউ যত্ন করতো না, পরীক্ষা কোন টিচার তো ছিল না প্রাইভেট টিচার। তো আমার এক বন্ধু একই ক্লাসে পড়তাম বন্ধুর নাম সুরুজ্জামান, সে আমাকে বললো যে চল আমাদের বাসায় আজকে থাকবো, দুজনে লেখাপড়া করবো, কালকে সকালে পরীক্ষা দিয়ে আসবো। তো গেলাম ওদের বাসায়, গেছি যাওয়ার পর রাত্রে থাকছি, পর লেখাপড়া করে রাত্রে ঘুমাইছি, সকালবেলা লেখান দিয়ে ওকে খাওয়ান দিচ্ছে, ওকে খাওয়ান দিচ্ছে, দেখি দুধ দিচ্ছে, কলা দিচ্ছে, ডিম দিচ্ছে, মাছ দিচ্ছে। দেখি আমার বড় আফসোস লাগলো যে আমি তো এগুলো কোনো খাইতে পারি না। বললাম ছোটদের মা আমাকে অনেক ভাত বেড়ে আমাকে অনেক খাওয়ানোর জন্য বললো, কিন্তু আমি তখন কাঁদলাম যে না খেলা আমি খাবো না। পরে এইভাবে করে আমি চলে আসলাম। তখন আমার মাকে বলতেছি যে মা সবাই তো ভালো ভালো খাই দিই, আমার পরীক্ষা তো মা অনেক দূরে যাইতে হয়, মা আমার একটু ভালো খাওয়ান দিতে পারেন না, আমি আপনাকে ডাকতাম। তখন একটু কাল খাই শুনি যা, আমি যখন ক্লাস সিতে পড়ি তখন কিন্তু আমার আবার একটা সদ ভাই দুনিয়াতে আসে।
ওকে,
এই সদবার হওয়ার পর থেকে আমাদের উপর যন্ত্রণাটা বেশি বাড়াই দিছে। তারপর ওই বললাম কালকে খাইছিলি যা, কাল দুধ খাইছিলি। তারপরের দিন এখন দেখি যে মা আমার লাগিয়া ওই প্লেটে ভাত দিয়ে আর দুধ ডালে রাখছে আগে প্লেটের মধ্যে। তখন বললাম মা দুধ দিছেন, কল হ আমি সুন্দরভাবে মজা করে খাবো আর কি, তোর ভাত মা খাই আমি জানি কিসের গন্ধ পাচ্ছি আমি। আমি কিসের গন্ধ পাচ্ছি মা কিসের গন্ধ, কল দুধ জাল দিছি তো এর গন্ধই আর কি, ভালো করে জাল দিছি খা। আমি খাইতে লেছি, খাওয়ানোর পর মুখে দিয়েছি, মুখে দিয়ে আমি পুরোপুরি মনে করলে ভিতরে ঢুকতে হবে নেবে বমি বমি হয়ে গেছে। বমি করার পর আমি মায়ের কথা, মা তুমি আমাকে কি দিলে, মা দুধ দিলে না অন্য কিছু দিলে, মায়ের কথা বেশি কথা কবি না, বমি করে কি করছো। তখন মায়া আমাকে ওই ঝাড়ু আসল, ঝাড়ু দ্বারা দুটা বাড়ি দেয় খাইলাম না কেন। তারপরে আমাদের মুরগি ছিল, মুরগি থাকার পর সেই মুরগি তিনটা মুরগি ওই ভাত খাইতে খাওয়ার সঙ্গে সঙ্গে মারা গেছে। আমি কাউকে কিছু বলি না, তারপর না খাই স্কুলে গেলাম, পরীক্ষা দিতে গেলাম। পরীক্ষা দিয়ে আসার পর তখন আমার দাদিকে বললাম যে দাদি আমার মা এই করে। তারপর রাত্রে বাবা আসলো বাড়িতে, আসার পর দাদি বলছে তবু বাবা আমার আব্বা বিশ্বাস করলো না, না খাওয়ার পর আমি কি করবো আর, অসহায়ের মতো রইলাম, কিছু বলতে পারি না। তখন রেজাল্ট বাইর হলো, পরীক্ষা পাশ করলাম। পাশ করার পর এখন আমার মা আমার আব্বাকে যে তো প্রকার পারে তো বুদ্ধি শুদ্ধি দিয়ে হানা এই বাড়ি থেকে চলে যাবে। আমার বাপ দাদার ভিটা বাড়ি সব বিক্রি করে দিল আব্বা, বিক্রি করে দিয়ে আমাদের বাড়ির থেকে আরো দক্ষিণে ছয় মাইল দূরে ওখানে যায় খেলো, ওখানে বাড়ি করে করবে। এমন সময় আমার চাচা আমাকে বলতেছে বাবা তুমি যাও না। এরপর আমি বললাম ঠিক আছে কাকা, কাকা ডাকতাম, কাকা যাবো না। তারপরে ওনারা চলে গেল, আমাকে দিল না, আমার কাকা আমাকে দিল না, কল না এখানে থাকবে সে তোমার যাও চলে গেল। অর্থাৎ আমার মা ওই তো গেল যে এখানে থাকলে তোমার কিছু করতে পারে না, আমার চাচা আছে, চাচি আছে, দাদি আছে, দাদা আছে, সবাই তো দৌড়তো, সবাই কথা দৌড়তো। তারপর চলে গেল, চলে যাওয়ার পর আমি যে ফাইভ পাস করলাম তখন আমার চাচা আমাকে জামালপুর রেলওয়ে স্কুল ওখানে ভালো স্কুল ভর্তি করে দিল। ওরা আমি ক্লাস সিক্স এ ফাইনাল পরীক্ষা দিয়া পাশ করছে। পাশ করার পর এমন সময় আমার বাবা একদিন দিয়ে হঠাৎ করে আসছে চাচার বাড়িতে আসছে আর কি। আসার পরে চাচার লোকে অনেক ঝগড়া বিবাদ এবং লাঠি নেওয়া নিয়ে মারামারি অবস্থা আমাকে নিয়ে। আমার আব্বা বলতেছে যে আমার সন্তান তুই রাখবি কেন, আমার চাচা বলতেছে যে আজ থেকে তুমি আমার তোমার সন্তানকে আমার দিয়ে দাও না, আমার সন্তান আমি তোকে দেবো কেন। এইভাবে করে ওরা ঝগড়া বিবাদ করছে, আমার সন্তান দিয়ে দে, তুই কোনো আইনে পাবি না, কোনো ইয়ে পাবি না। এইভাবে করার পর বাড়ির সবাই মুরব্বী আসলে ওরা বলতে যে তুমি তো রাখতে পারবো না, তার সন্তান আইনে নাই। বাবাকে আমার চাচা দিয়ে দিয়ে আমাকে কুলে নিয়ে আদর করে চাচা বললো যে আবু রে তোর কখনো মনে হয় সুখ নাই দেবনে,
চাচা কাঁদলো, আমিও কাঁদলাম, বাবার সাথে হাইটা হাইটা পিছিয়ে পিছিয়ে আমি আসলাম। আর ওই যে আমার মার কবর ছিল ওই কবর ওখানে যাই বললাম, মা গো আমার এত কষ্ট গেল মা, তুমি চলে যাও শুনে আমাকে কেন নিয়ে গেলে না, আমাকে কেন রেখে গেলে মা। তারপর আমাকে যে অত্যাচার করতো আমি কিন্তু কাঁদতে পারতাম না, তবু আমাকে মারতো। তখন আমি ওই বাড়ির দূরে কোথাও যা নিজের বসে বসে কাঁদতাম আর আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি আমার মৃত্যু দাও, মরণ দাও, আল্লাহ আমার সহ্য হচ্ছে না। পরে যাক নতুন গ্রামে চলে গেলাম, চলে যাওয়ার পর তখন আমি খুঁজতে থাকি স্কুল কোথায় আছে, স্কুলে ভর্তি হবো, পড়ালেখা করবো। আমি তখন আমি খুঁজতে খুঁজতে যারা আমার বয়সী পোলাবান ছেলেরা তাদেরকে জিজ্ঞেস করি, তখন বললো হ্যাঁ স্কুল কাছেই আছে। পরে দুলালামে একটা ছেলে উনি বললো যে আমি তো ক্লাস সেভেনে লেখাপড়া করবো এবং ভর্তি হবো, আমি সেটা পাস করছি এই পাঁচ তারিখে। পরে আমার বাবাকে যে বললাম যে বাবা এখানে স্কুলে আছে, বাবা আমাকে ভর্তি করাই দেন। তো বাবা আমাকে ভর্তি করাই দেন। ভর্তি করে দেওয়ার পর আমার মাত্র ক্লাস সেভেনে দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিয়েছি, যাওয়ার দেওয়ার পর এখন হঠাৎ করে বাবা বলতেছে কি আমাকে লেখার বাদ, কেন বাবা লেখার বাদ দেবো কেন, আমার তো অনেক সংসার আছে কামলায় কাজ করে, তো তুমি কৃষি কাজ শিখো, কাজ শিখো, কাজ করো। আপনি কি বলেন বাবা, আমি বাবা লেখার বাদ দিতে পারবো না, পারি যখন তোর খরচ না দিব, বই পুস্তক কিছু না দিব, তখন তুই লেখার বাদ দিতে পারবি। তো একদিন যায় দুদিন যায় এখন দিয়ে আর অত্যাচার শুরু হয়ে গেল, মা আমাকে ভাত পর্যন্ত দেয়নি স্কুলে যাইতে, ভাত দেয় না, না দেওয়ার পর তখন না খাই আর কদিন যাবো স্কুলে, যাই না স্কুলে, বাদ দিলাম কি করবো না কদিন থাকবো। এখন লেখাপড়া বাদ দিয়া তখন গাঁয়ে আমি কৃষিকাজ শুরু করলাম, আমাদের সংসারের খেত নিয়ে ধান কাটি, হাল নিয়ে যাই মাঠে, এই সব কিছু করতে হয়, গরুর ঘাস খাওয়ার লাগে, গরু গোবর ফেলার লাগে, সবকিছু আমি করতে। কামলাকে বিদায় করে দিল, বিদায় করে দেওয়া আমাকে কামলা বানাইলো আর কি। এখন মনে হয় লেখাপড়া বাদ দেওয়ার নয় দশ মাস পরেই আমার মা আমাকে আব্বাকে দিয়ে আমাকে বিয়ে করাবো আর কি। আমি বুঝতে পারি নাই তখন, তো আমি কিছু বুঝি না, কিছু জানি না। তো গ্রামের আমি খালু ডাকতাম এক লোককে, উনি আমাকে ডাকতে বলতেছে যে তোমাকে কিন্তু বিয়ে করবে।
ক্লাস সেভেনে পড়া অবস্থায় আপনি?
জি,
ক্লাস সেভেনে পড়া অবস্থায় আপনি লেখাপড়া ছেড়ে দিয়েছেন, তার মানে আপনার বয়স সর্বোচ্চ বারো থেকে তেরো বছর।
জি,
ওই ওই বারো থেকে তেরো বছর বয়সে আপনার সৎমা আপনার বাবাকে পরামর্শ দিচ্ছে আপনাকে বিয়ে করিয়ে দেওয়া,
বিয়ে করিয়ে দেবে। এবং
আপনার আপনার ভাই বোনের মধ্যে আর কেউ বিবাহিত ছিল?
আমি একা।
আপনার
আমার বোন দুটো বিয়ে
বিয়ে হয়ে গেছে, এরপরে সিরিয়ালে আপনি ছিলেন বয়সে?
আমার আপন মায়ের ঘরে আমি একা, আর সৎ ভাই দুইটা, আর
তোর তো অনেক ছোট ছোট
ছোট একবার ছোট ছোট।
প্রিয় শ্রোতা, আমরা একটি ব্রেক নিতে চাই এইখানে, মাত্র তিন মিনিটের বিজ্ঞাপন বিরতি, এরপরে আমরা আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও এফএম 89.2। আজকে যিনি এখানে অতিথি আছেন তার ছবি যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradioFM89.2। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি অবশ্যই লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। তিন মিনিটের বিজ্ঞাপন বিরতি, এরপরে আমরা আবারও ফিরে আসছি, সাথেই থাকুন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। ছোট একটি বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং সঙ্গে রয়েছে আমাদের টিম, আরজি সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। প্রিয় শ্রোতা, আমরা আপনাদেরকে একটি এসএমএস পোলের মুখোমুখি করতে চাই। যারা আজকে আক্তারের জীবনের অপ্রিয় সত্যগুলো শুনছেন, তারা যদি আক্তারকে বিলিভ করে থাকেন তাহলে লিখবেন ইয়েস, যদি বিলিভ না করে থাকেন তাহলে লিখবেন নো। লিখে পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। এসএমএস পাঠানোর নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে এবিসি স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আপনাদের অংশগ্রহণ যাহা বলিব সত্য বলিবর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখতে চাই আমাদের অতিথির জীবনের যে অপ্রিয় সত্যগুলো এখানে উদ্ঘাটিত হচ্ছে, যে ব্যাকগ্রাউন্ডে আমরা রয়েছি সেটার বিশ্বাসযোগ্যতার লেভেল কতটুকু। ওকে আক্তার, আপনি যেটা বলছিলেন যে আপনার মা সৎমা চেষ্টা করছিল আপনার বাবাকে কনভিন্স করে আপনাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য, তারপর
তারপর ওই আমার পাশের গ্রামের পাশের বাড়ির ওই আমার থেকে বলতে এইভাবে, তখন কিছু বুঝতে হবে না কি আমাকে বিয়ে করাবে মানে কি, কিছু বুঝি না আমি তখন, আমার কোন কিছু পুরুষত্ব দেয় কিছু, আমি
কিছুই বুঝিনি না, বোঝার বয়সও হয়নি, কারণ বয়স মাত্র বারো বছর আপনার তখন,
আমি কোনো কিছুই বুঝতে পারি না। তারপরে এখন দেখি এক সময় দেখি যে দেখি যে আসলে আমাদের পাশে গ্রামে হ্যাঁ মেয়ে ঠেয়ে দেখার সে বিয়ে করাবো আমাকে দিয়ে। তারপর মনে করেন যে আমি তখন কি করবো, আমি কোন দিশা পাচ্ছিলাম না, আমি অত্যাচার সংসারে সৎমায় ভালো খাওয়ান দিতে পারি, এদিকে বাপে কোনো বিচার করে, বাপে আমাকে ধরে মারে, আমাকে মা মারছে, আমার বাপে মারে, কিন্তু আমার কোনো কথা শুনতো না, মা যা ওই যা মিথ্যা কথা সত্য কথা বলতো আমাকে ধরে আমার আব্বু মারতো। মারার পর তখন আমি কি করবো দিশা পাচ্ছিলাম, তখন আমার যে ফ্রেন্ড ছিল দুলাল সে বললো
যে তুই চলে যা, তুই যদি এখানে থাকস তা তোর মা কিন্তু তোকে বাঁচতে দিবে না। তোকে বাঁচতে তুই চলে যা, কোথায় যাবো, হয়তো তোর কোন আত্মীয় স্বজন বাড়ি যা, আর তা ধরলে কোথাও চলে যা তুই। পরে তারপরে আমি কি করবো, স্কুলের জামাটা আমার জামা কাপড় আব্বু বানাই দিত না আমাকে কোনোদিনও, ওই স্কুলের যে শার্ট ছিল প্যান্ডা ছিল ওটা নিয়ে খালি হাতে আমি মনে করেন যে আমাদের গ্রামে জোড়হাট নামে একটা লোক ডাকা মুগ্ধাবাড়া থাকে, ও বাড়িতে আসছে, বাড়িতে আসার পর ওনার কাছে গেছি যে ভাই আপনি তো ঢাকা তাই ঢাকা আমাকে নিয়ে যান। তখন বলতেছে তুমি ঢাকা যাবা, তোমার আব্বা তো আমাকে অনেক ইদি করবে, হ্যাঁ গালি গাছ করবে, এমনকি আমাকে ধরবে যে আমার ছেলে নিয়ে গেছ, নেওয়া যাবে না। তখন বলছে আপনি কবে যাবেন, কলে আমি আজকে চলে যাবো, কি যাবেন ট্রেনে যাবো। তা আমি করছি কি ওই বিকেল বেলায় যায়াম ওই স্টেশনে যায়া, যেমন স্টেশনে যায়া যে ঢাকাতে যাবে যে গাড়ি, ওখানে আমি বসে রয়েছি স্টেশনে। তারপর সেই লোকটা গেছে জামানের পরে হান গ্রাম বলছে যে ভাই আমাকে নিতেই হবে আপনাকে ঢাকা। কলে তুমি যে যাবা এখন কি করি, আমি পরে বলতেছি যে আপনি যদি না নেন তাহলে অন্য কোথাও চলে যাবো, কিন্তু এখন পরে কথা উঠ গাড়িতে উঠ উঠা ওই গাড়িতে উঠছে, ওঠার পরে আমি ঢাকাতে গেলাম, ঢাকা মুগ্ধাপাড়া মান্ডা, ওখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর ওই যে তার যে ওয়াইফ আমাকে চিনত, ওনার ছেলে আসলে একটা উনিও চিনত, চিনার পরে এখন ওনার ঘরে বাসায় আমাকে রাখে খাওয়া দাওয়া করা। এবং তখন আমি বলতেছি আমাকে তুমি কি করবা, বললাম আমাকে একটা কাজ দেন আমি আর ফিরে যাব না। তখন সে আমাকে দুদিন রাখার পর একটা রিক্সা নিয়ে দিল আর কি, আর গ্যারেজ থেকে বললো যে এটা চালাই নিয়ে আগে শিখো, স্কুল মাঠ আছে অন্য মাঠে চালাই শিখো, শিখানোর পরে পরে থাকে বারামর। তো একদিন আমি শিখলাম, শিখার পরে এখন আমি ওই যে বিশ্বরোড থেকে আমার মুগ্ধা বিশ্বরোড থেকে মধ্যে জিলখালি আসা যাওয়া করি।
আপনি ওনার বাসাতেই থাকলেন?
হ্যাঁ ওনার বাসাতেই থাকি। তারপরে আমি যখন নিলাম তখন আমি মনে মনে বললাম হাই রে ভাগ্য আমার, আমি কি রিক্সা পাই গেলাম, কপাল আমার মা গো তুমি কই, তো মাকে স্মরণ করতেছি আমি আমি রিক্সা লয়ে গেলাম, আমার এত এতগুলো সম্পদ থাকতে, আমার বিশাল সম্পদ থাকতে,
গ্রামের একদম ধনী গৃহস্থ যাকে বলে সেটা আপনার বাবা ছিল?
হ্যাঁ হ্যাঁ গ্রামের মধ্যে সবাই সে ধনী ছিল। তারপর যখনকার আমি আইলাম বললাম হাইরে হাইরে আল্লাহ তুমি আমাকে রিক্সাওয়ালা বানাইলা। তো এইভাবে 15-20 টাকা এইভাবে পাই, তারপর তাদের খাওয়ানোর টাকা দিতে হবে, থাকা টাকা দিতে হবে। মনে মনে ভাবতেছি যে আমি কি করবো, আমার একটা কিছু করতে হবে। তখন আমি যে স্কুলের ভ্যান গাড়ি আছে ছেলে মেয়ে আনা নেওয়া করে স্কুলের, তো একজনকে ধরে আমি সেই নিলাম আর কি, সেই ভ্যান গাড়ি নিলাম মতিঝিল আইডিয়াল স্কুল নাম করা স্কুল, সেই মুগ্ধাবাদ থেকে ছেলে মেয়ে নিয়ে যাই, ওখান থেকে নিয়ে আসি ছুটি পড়া বাদ নিয়ে আসি। এসব আমাকে ওখানে একটা বেতন হিসেবে টাকা দেয়, ওই টাকাও আমি সম্পূর্ণ দেখাতে তুলে দিই। তুলে দেওয়ার পরে দেখান সেই লোকে বলে যে টাকা দেও সেই টাকা তো তোমার হয় না, খাওয়ান হয় না। তারপরে বললাম যে ভাই আমি আর কোথায় পাবো, আমি তো এই টাকায় পাই। তখন কিন্তু আমি ওই কোন বিড়ি সিগারেট খাইতাম না, কোনো কিছু কোনো কিছু আমার নেশা নাই, কোনো কিছু নাই। তারপরে এক সময় একটা বলতে যেতে এক সময় ওই যে ওখানের একটা মেয়ে নাম বলি সমস্যা নাই, এখনকার তামান্নার নামে একটা মেয়ে ছিল, সেই মেয়েটা খুব সুন্দরী ছিল, ক্লাস 8 লেভেল করতো
ওই স্কুলেই।
হ্যাঁ ওই স্কুলে, কিন্তু আমার ভ্যানে যাতায়াত করতো।
আচ্ছা
তারপর ওই মেয়েটাকে দেখার পরে তিনটা ছেলে মনে করেন একদিন আমাকে খালি আমি ধন্যবাদের স্কুল নামাই দিয়া স্কুলে দিয়ে আসতেছি, তখন আমাকে ওই মুগ্ধাবার মুড়ে ধরছে, ধরার পরে যে মেয়েটা তুমি চিনো তো না, তোমার গাড়ি দিয়ে যা, হ্যাঁ আমার ব্যান দিয়ে যা। তো একটা কাগজ লিখে একটা চিঠির মতো আর কি, চিঠি লিখে কয়েক তামান রেখে দিবা। তখন ভাই কেন দেবো, না নেয় যদি আমাকে ভুল বুঝে অথবা ই করে না নেয় কেন নিবে, আমি না ভাই নিব না। তখন বলে না নেস তাহলে আমাকে ভয় দেখালো আর কি, মারবে আমাকে আমাকে। তখন আমি নিলাম, নেওয়ার পরে তখন পরের দিন সকালে ওনাকে আগে তুললাম গাড়িতে। হ্যাঁ তোলার পরে তখন বললাম যে তোমার না আমাকে ভাইয়া ডাকতো, খুব আদর করতো আমাকে, ওনারা যা টিফিন নিত খাওয়ান আমাকে খাওয়াইতো। তারপরে ওই আমি বললাম তোমার না তোমার যেটা একজন চিঠি দিছে, ভাইয়া চিঠি দিছে কে চিঠি দিছে, আমি ওই তিনটা ছেলে আমি দেখি নাই, আমার চিনি না, আজকে প্রথম দেখা কালকে প্রথম দেখি। ওরে ভাইয়া আপনি খুব ভালো মতো আপনি নিলেন কেন, ওরে বললাম তোমার না বোন দেখো আমি যদি চাই না আমাকে ভয় দেখাইছে, নাহলে আমাকে ওরা মারতো। ওরে বলে ফেলে দেন ছিঁড়ে ফেলে দেন, তো ওরা সে নিল না, আমি ছিলাম না সেটা পরে আমি পকেটে ভেঙে দিলাম। তো এইভাবে দুদিন পর আবার আমাকে ধরছে, তারপর বলতেছে যে কি খবর চিঠি দিছস, তোর আমি ভয়ে বলতে পারি দিছি কি না দিছি, যদি বলি দিছি তাহলে যাবো ওকে জিজ্ঞেস করে, তো এই ভয়ে আমি কিছু বলতে না পারবো, তো আমাকে এটা থাপ্পর মারছে গানের মধ্যে ঠেস করে থাপ্পর মারছে, থাপ্পর মারার পরে বলছে বলো সে কথা বলো সে বল দিছস কিনা চিঠি, আমি না ভাইয়া দিতে পারি নাই, কেন দাস নাই সে দেয় নাই। তারপরে ক যা তোকে দেখিচ্ছ হবে না, তোকে আসে বিকেলে একটু দেখা করিস তিনজনে। তারপরে
এদের বয়সটা কেমন ছিল?
বয়সটা আমার সে বড় ছিল আর কি, ওনারা
আপনার চেয়ে বয়সে বড় ছিল। এবং এদেরকে দেখে কি মনে হতো যে ওরা স্কুলে পড়াশোনা করে?
না না না,
বকাটে
ছেলে। তারপরে দেখা যায় সুদা সুদা তাদের হিউন খেলে গজা খেলে যেমন।
এক্স্যাক্টলি, ওকে। তারপর
তারপর ওই বললো যে মান্ডাবি যখন সন্ধ্যার সময় দেখা করি তোর সাথে কথা আছে। তারপর আমি ওই গেলাম, যাওয়ার পরে ওখানে গেলাম, দেখা করলাম, সালাম দিলাম, বলে চল এখানে যাই। কোথায় যাব? বলে মানিকনগর যাবো। তো আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর
কেন যাচ্ছেন, কি যাচ্ছেন সেজন্য কিছু জিজ্ঞেস করেনি,
খালি চল একটু যাবো। হ্যাঁ,
আচ্ছা।
পরে আমি গেছি, যাওয়ানোর পর ওখানে গেলাম, যা দেখান ওরা অনেক কিছু মানে মদ জাতীয় জিনিস, তারপরে গাঁজা জাতীয় জিনিস এগুলা ওরা খাইতেছে। ওরা তিনজন গেলো, আমাকে চারজন আর উনি যায় ওখানেও তিনজন। তখন একজন বলতেছে যে উনাকে কি আমাদের দলে আনা যায় কিনা, আমাকে আমার কথা বলতেছে আর কি। তখন তো আমি বলতাম, কথা বলতে সাহস পাতেছি আমি। আমাকে বলে তোর নাম আমার বলে দিলাম, কেন বলে রাখবেন, তোর নাম না থেকে চানমিয়া দিলাম।
চানমিয়া,
জি, চানমিয়া নাম দিলাম। তারপরে আমি হয়তো ভয়ে কথা বলি না, না বলার পরে তখন আসে আর আমাকে বলতেছে যে তুই ভ্যান গাড়ি চালে কত পাস? পাই ভাই 1200-1300 টাকা দেয় আমাকে। তোকে আমি তোকে দৈনিক দিব 100 টাকা, তুই আমাদের হয়ে কাজ করবি। কি কাজ করবি ভাই বলেন? আমরা যা যা বলবো তা তুই করবি। তখন আমি বললাম যে ভাই আমাদের কি করাবেন, ভালো কাজ হলে আমি করবো। হ্যাঁ, সব ভালো কাজে আস, যত ঝামেলা আসে আমরা দেখবো, এই কথা বললো। বলার পরে তখন আমি ওই স্কুলে যে গাড়ি চালাইতাম ভ্যানকে তখন আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে তো ওদের পিছিয়ে আসলাম। আসার পরে এখন প্রথমে আমাকে নিয়ে যা ওই যাত্রাবাড়ি, নিয়ে যায় প্রথম কাজ করে আমাকে দিয়ে আর কি। যাত্রাবাড়ি নিয়ে যা বলতেছে যে ওনারা আবার আমাকে জামা কাপড় বানাই দিছে, ডুলা প্যান্ট ডুলা শার্ট আমাকে দিছে, মানে যে পকেটে কিছু রাখলো যাতে দেখা না বুঝতে না পারা যা। পরে ওই যাত্রাবাড়ি একটা বড় দোকান আছে, খুব মালামাল দোকান, মুদির দোকান। তো আমাকে বলে একটা পিস্তল দিয়ে বলতেছে যে ওই পিস্তলটা কিন্তু ভাঙ্গা চোরা, অথচ কাজ কোনো কাজ
কোনো কাজ কাজ শুধু শোপিস।
হ্যাঁ, শোপিস। বলতেছে এই পিস্তল দোকানে ছুঁয়ে আসবি, লাঞ্চের পরে কোনো লোকজন নাই, কোনো কর্মচারী নাই, কিছু নাই, হয়তো মালিক হবো নি। তখন যায় তো এই চাবি, ছোট একটা জিনিস চাবি, একটা সিঁদুর চাবি, সিঁদুরের কোটা চাবি। তারা বলে চাই আমার পর এই সময় খুঁজবে, খুঁজি করার পর তুই ঢুকাতে যাবি। কিন্তু ভাইয়া বিশ্বাস করবেন, ওই যখন আমি যাই বললাম যে আঙ্কেল আমাকে একটা সিঁদুর দেন, তখন ওই লোকটা সিঁদুর খুঁজতেছে। এই সময় কিন্তু আমি পকেটে হাত দিছি, ইচ্ছা করলে আমি ওরকম 5টা জিনিস আমি রাখতে পারি এই সময়টুকু আমি গেছি। কিন্তু আমি হাত দিছি, আমার শরীরটা আমার হাতটা আমার সত্যি কাঁপতেছে, কিন্তু আমার হাত বাড়ে পকেটে বাড়াই ভাই বের হচ্ছে না আমার। বের না হওয়ার পর তখন ওই লোকজন আমাকে ওই সিঁদুরের কোটা নিয়ে আমার হাত আছে, এই নিয়ে ছেলে দাও নাও টাকা দাও, 3 টাকা দাও, হ্যাঁ 3 টাকা দাও, নাও নাও। কিন্তু আমি ওই কোটা ওটা ধরতে পারতেছি না। ধরতে না পারার পর তখন ওই যে ওর দোকানে যারা কর্মচারী আসলো, তখন ওই বলছে এই ছেলে তুমি নেও না কেন কোটা, তুমি সদাই নেও না কেন? আমি তখন পকেটে কিন্তু হাত দিয়ে দিয়েছি। হাত দেওয়ার পর ওই এক সময় আমার হাত সবার টান মারে আর কি, টাকা নাই, তখন টান মারার পর ওই জিনিসটা বাহির হয়ে যায়, অনেক লোকজন জমায় জমানোর পরে আমাকে বলতেছে বলো কে দিছে, কোথায় পাইছো, কি বলছো। তবু কিন্তু হেরা কিন্তু আমাকে বলতেছে, আমি কিন্তু তাকায় রয়েছি কিন্তু না করতেছে, নাম বলার জন্য
ইশারা দিচ্ছে চুপচাপ থাক।
হ্যাঁ, চুপচাপ থাক। তো নাম বলে না বলবার আমাকে মারলো ভাইয়া, আমাকে অনেক মারলো। উনি মারার পর তখন আমি আমাকে স্বীকার করাবে, একজনে বলে পুলিশে দিয়ে যাবে, না পুলিশ খবর ছোট বললাম পান না, দেখি প্রথমে কি ঘটনা হয়েছে, পিস্তল তোর ভালো না ভাঙ্গা পিস্তল। পরে সবাই বললো বলার পর তোর কোথায় পাইছো? আমি বললাম যে আমি টোকা রাস্তায় কুড়াই পাইছি। যে রাস্তায় কুড়াই পাইছে পিস্তল তুমি কেন নিছ? যে আমি জানি না, এই কথা বলে যে আমি জানি না। তখন ওনারা আমাকে রিক্সা দিয়া যেখানে বাসার কথা বললাম, ওনারা বাসাতে চলে আসলো, চলে দিয়ে আসলো, চলে আসলাম। চলে আসার পর এখন দেখি ওনা করে খোঁজখবর পাই না। তারপর রাত্রে আবার আমাকে আমার বাসায় গেছে, যে বাসায় থাকি আমি, তখন আমার যায় ডাক্তার চান্দি চান্দি ডাক্তার ভাই বাইরে পরে কি অবস্থা। পরে আমি কথা বলি রাগে, কথা বলে কথা না বলার পর তখন এই চিন্তা করিস না চান্দি, চিন্তা করিস এদিকে। ওর নিয়ে ডাক্তারের কাছ থেকে চেক আপ করে আমার টাকা ওষুধ পাশে দিল। দেওয়ার পর আমি একদিনে দুদিনে খাই সুস্থ হয়ে গেলাম মা। সুস্থ যাওয়ার পর এখানে আমায় বলতেছে চল আর এখানে তোকে নিয়ে যাবো, মা জায়গাগুলো চিনতেছে আমার আর কি।
টাকা দেওয়া কি শুরু হয়ে গেছে আপনাকে? টাকা দিচ্ছে?
হ্যাঁ, টাকা দিচ্ছে আমাকে 50-40-20 টাকা এইভাবে দিচ্ছে আমাকে আর কি।
আপনি তো বুঝে গেছেন যে ওরা আপনাকে খারাপ কাজ করাবে।
হ্যাঁ, খারাপ কাজ করাবে, কিন্তু আমি কি করবো, আমার উপায় নাই, আমার তো আপন কেউ নাই ওই শহরে, এবং ওখানে তো আমার আপন কেউ নাই। এখন দুদিকে আমি মায়ের ভয়ে এবং আমি বাড়িতে যেতে পারছি না। তারপরে কিন্তু আমি ওই হঠাৎ মাঝে মাঝে বাড়িতে যাইতাম, তিন চারবার বাড়িতে গেছি, আমার মার জন্য শাড়ি কাপড় চোপড় লইয়া সব বাবার সাথে করে বাবার জন্য সবকিছু নিয়ে আমি কিন্তু যাইতাম। তবু কিন্তু আমাকে তারা কোনদিন আদর করতে বসতে বলতো না, থাকতে বলতো না আমাকে। মানে মনে হচ্ছে যে আমি আইসা পড়তে ওদের আরো খুব ভালো হয়েছে আর কি ভাবে। একদিন আমি বাড়িতে গেছি, মানে চতুর্থবার যখন বাড়িতে গেলাম, যাওয়ার পরে মার লাগে অনেক আমি সদাবাদি করে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর একদিন ওই ঘুরতে ঘুরতে আমাকে টাকা ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে, তো আমি আসবো এখন আমাদের কাঁঠাল গাছ ছিল, তো কাঁঠাল বাগান ছিল, তখন কাঁঠালের দিন ছিল, তখন আমি ওই তিনটে কাঁঠাল পারছি আমাদের বাজার বিক্রি করে আমি গাড়ি ভাড়া দিয়ে ঢাকা চলে আসবো। তিনটে কাঁঠাল পারছি মানে বাজারে নিবো, এই সময় আমার মা আমাকে নিতে দিল না, মা তুই আজকে রেখে দিয়ে বলে বলতেছে যে এইখানে তোর কোনো অধিকার নাই, তুই কোনোদিন আসবি না। কে মা আমি আসবো না, অধিকার নাই মানে আমি আসবো না মানে তোর বাবার কাছে সম্পত্তি লয়ে নিছি। তখন আমি বিশ্বাস করি না, করার পরে আমি পাশের মানুষকে জিজ্ঞাসা করি যে কি গো চাচা কি গো খালু, হ্যাঁ বাবা বলে সম্পত্তি লিখে দিচ্ছে, হ্যাঁ তোমার নামে কিচ্ছু দেয় কান্না কান্দা মাল লাগে বলছে আল্লাহ তুমি বিচার করি কথা করার পরে হেই ঢাকাতে চলে আসি। চলে আসার পর তখন বলতাছি মনে ভাবতাছি যে আমি যে কাজ করি ওদের সাথে আমি সেই কাজই করবো, টাকা কথা টাকা দেখবো আমি।
প্রিয় শ্রোতা, আমরা ব্যাকগ্রাউন্ডে রয়েছি, একজন মানুষ অপরাধী হন, একজন মানুষ ভুল করেন সমাজে, প্রত্যেকটা মানুষই বিবেকবান মানুষ হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে, কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করে ভুল এবং অপরাধের দিকে যেতে। যাহা বলিব সত্য বলিব এমন একটি অনুষ্ঠান, এমন একটি মঞ্চ তৈরি করেছে যেখানে লাখো মানুষ এসে তার জীবনের ভুল এবং অপরাধগুলো বলেন। এই প্রত্যেকটি মানুষের ব্যাকগ্রাউন্ডেই আমরা থাকি ভুল এবং অপরাধের কারণ জানার জন্য। আমরা আজ পর্যন্ত এতগুলো পর্ব করেছি, একটা পর্ব পাইনি যে কোনো মানুষ ইচ্ছে করে নিজের মনের খুশিতে একজন অপরাধী হয়েছে, পরিস্থিতি তাকে বাধ্য করেছে। আমরা যেই প্যারাডাইমটা এখন পর্যন্ত দেখলাম আক্তারের জীবনে, সে ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত, যখন সে বুঝেই নিল দুনিয়াতে তার যাওয়ার আর কোনো জায়গা নেই, তাকে বেঁচে থাকতে হলে এভাবে বেঁচে থাকতে হবে, যখন তার প্রতি কোনো মায়া দয়া নেই পৃথিবীতে কারো, সুতরাং সেখানে অন্য কারোর প্রতি মায়া দয়া করতে যাবে। এই প্রসঙ্গ থেকেই সে ধীরে ধীরে জড়িয়ে যাচ্ছে কোন একটা অন্ধকার জগতের দিকে। ঠিক আছে, আপনি প্রচুর মার খেলেন জনগণের হাতে, খাওয়ার পরে ওরা এসে আপনাকে সুস্থ করলো, তারপরে বলছিল যে অন্য একটা জায়গায় আপনাকে নিয়ে যাবে।
তখন বংশাল একটা জায়গা আছে, নাম হলো চুরিয়ালু গলি, তারপরে নিয়ে গেছে, নিয়ে যাবে ওখান থেকে অনেক লোক, মানে কি হচ্ছে ওখানে আপনার বোমা জাতীয় অনেক কিছু বানানো হচ্ছে,
যে কোন একটা বাড়ির ভিতরে,
বাড়ির ভিতরে মানে একটা কারখানা ছিল, কারখানার পিছনের আর কি, কারখানার পিছনে দেখা যায় ময়লা ময়লা জায়গা, হ্যাঁ ওখানে মানুষ থাকতে পারে না আর কি, এমনি ওখানে এরকম।
আচ্ছা, যাওয়ার
পর দেখতেছি এরকম বানাইতেছে অনেকগুলা, মানে কি কি জিনিস আমি চিনি না, তো
প্রথমে তো বোঝেনি ওটা বোমা বানাচ্ছে। আপনি গিয়ে প্রথমে কি দেখলেন?
কি দেখলাম পরে আমাকে বলতেছে চান্নিয়া এটা কি জানোস? না ভাই জানি না। এটা দুই মারোস এটা ফুটে ফুটে যাবে, কিন্তু ফুটে যাবে মানুষ নিহত হইতে, মানুষ মরে মারা যেতে পারে। বলার পরে কলে কিন্তু পারবি না, আমি বললাম যে ভাই আমার তো ভয় লাগে, কলে বেটা জীবনে যদি গেলে প্রতিষ্ঠিত হতে চাস এবং টাকা পয়সা চাস, এই কাজ করলে কিন্তু টাকা পয়সা পাবি। তারপর মনে করেন আমি রাজি হইলাম, একসঙ্গে রাজি হইলাম যে ভাই হ্যাঁ আমি পারবো, যা তোর সাহস আগে বাড়াইলি আরো। ওই কথা বলার পরে তোকে দিয়ে একটা কাজ করাম, কি কাজ করাবেন? কলে তোরে দিয়ে একটা টেকানাম, ঠেক দিয়ে টেকান প্রথম কাজ তোর এইটা। তো ওই তো সাইদাবাদ বাস স্ট্যান্ডের উপাশে একটা গলি আছে, যে রাস্তার পূর্বের ধারে, ওই ওখানে আমাকে সন্ধ্যার একটু পর পরি আর কি নিয়ে যা। নিয়ে যাওয়ার পরে ওখানে লোকজন কম যা, একটা ভদ্র মহিলা বোরকা পরে নাকি আসতে আসতে আসার পরে বলতো সে যাওয়ার কাছে যা থাকে তাই নিয়ে আবি, যে কিভাবে নেবু কলে একটা পিস্তল দিল, কলে এটা ফুটাবি না, বলতো কি চাপ দিবি না, দেখা দিল আমাকে চাপ দিবি না,
ধরার পরে
আমি বলছি যাপা এটা ফুটাতে বাধ্য করে, আমি বলছি এটা ফুটাতে বাধ্য করেন না, যা আছে আপনি দিয়ে দেন। যে বোরখা ছিল তো খুলছে, খোলার পরে কল আমি তোমার আফা হতে পারি না, আমি তোমার আন্টি হতে পারি, আমার হাত কিন্তু কাঁপছে ছিল, কিন্তু সত্য সত্য বলে তোমার তোর হাত কাঁপতেছে, হ্যাঁ তোমার হাত কাঁপতেছে, এই ছেলে তুমি এই কাজ করে কবে থাকে? আমি কথা বলি না,
এইভাবে কথা বলছো?
জি জি জি, এই ছেলে তুমি এই কাজ করে কবে থাকে, তুমি মনে হয় কাজ করো না, তুমি বুঝি এই প্রথম আমাকে বলো তো প্রথম। তখন আমি যদি কি আমার কেঁদে ফেললাম, ওই যে আমার ছোটকালের কথা মনে হয় আমি কেঁদে ফেললাম যে আমি কিন্তু সন্ত্রাস হয়ে যেতেছি। তারপর আমার হাত কাছে বলতেছে যে তোমার আর ফুল গুলি ফুটিতে হবে না, ধরো তুমি টাকা নাও। ওখানে 560 টাকা দিল আমার, এটা 500 টাকার নোট আর 610 টাকার নোট, দেওয়ার পরে কি যাও চলে যাও, পারলে তুমি এই রাস্তা থেকে সরে আসো। তারপর তো
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গায় আরেকটা বিরতি নিতে চাই। বিরতির ঘন্টা বেজে গেছে। কোন একটা নাটকের দৃশ্য চোখের সামনে ভাসছে, যেখানে আসাদুজ্জামান নূর অভিনয় করেছিলেন, সম্ভবত হুমায়ুন আহমেদের লেখা ছিল। নাটকটার একটা দৃশ্য ছিল এরকম যে পকেট মার যিনি, তিনি পকেটের পেছন থেকে মানি ব্যাগ তুলে নিয়েছেন, ওয়ালেট তুলে নিয়েছেন এবং নেবার পরে তিনি সামনের দিকে হাঁটছেন। একটু পর আসাদুল নূর পেছনে গিয়ে বলছে, ভাই পকেটটা মেরে দিলেন। মানে বুঝতে পেরেছে কিন্তু কিছু বলেনি। সমাজে এরকম অসংখ্য মানুষ আছে যারা সামুলটেনিয়াসলি হঠাৎ করে একটা মানুষকে দেখলেই বুঝতে পারেন তার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো ঘটনা আছে। যারা ভুল করেন, দুর্ধর্ষ অপরাধী, তাদের পেছনে নিশ্চয়ই কোনো না কোনো ব্যাকগ্রাউন্ড থাকে এই জায়গাটায় আসার জন্য। কেউ ইচ্ছা করে এখানে আসে না, কেউ বাধ্য না হলে এরকম অন্ধকার জগতের দিকে পা বাড়ায় না। আজকের এই অন্ধকার জগৎ ধীরে ধীরে উন্মোচিত হবে এবং তার ফলাফল কি, রেজাল্ট কি, কতটা ভয়াবহ সেটাও উন্মোচিত হবে। তবে ছোট্ট একটা বিরতির পর আমরা একটা সংবাদের বিরতি নিচ্ছি। ঠিক 12:06 আমরা ফিরে আসবো যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আরজে কিপটিয়া রয়েছে আপনার সঙ্গে এবং সঙ্গে রয়েছে আমার টিম, আরজে সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। SMS পোলের রেজাল্ট আমরা জানিয়ে দিতে চাই। চলুন কম্পিউটারের কাছ থেকে আমরা জেনে নিই SMS পোলের রেজাল্ট।
Yes, 97%. No, 2%. No comments. 1%.
Computer বলছে 97% yes, 1% বলছে no comments, এবং 2% বলছে no. প্রিয় শ্রোতা, অসম্ভব বিশ্বাসযোগ্যতার একটা লেভেলে রয়েছে আজকের এই গল্পটি এবং আমরা আশা করি শেষ পর্যন্ত বিশ্বাসযোগ্যতার এই লেভেলটি বজায় থাকবে। আমরা এক্ষুনি ফিরে আসছি সংবাদের পরপর ঠিক 12:06। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আর এই মুহূর্তে যদি আপনি আমাদের এই অতিথিকে দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradio fm89.2। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। আমরা আবারও ফিরে আসছি, সাথেই থাকুন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। সংবাদের বিরতির পর প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন ABC রেডিও FM 89.2। আর যে কিপ্রিয়া আপনার সঙ্গে রয়েছে এবং সঙ্গে রয়েছে আমার টিম, আর যে সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। প্রিয় শ্রোতা, আপনি শুনছেন যাহা বলিব সত্য বলিবতে। আজকে আক্তারকে, আক্তার তার জীবনের অপ্রিয় সত্যগুলো তুলে ধরছে বিবেক বোধের তারণা বোধ থেকে, যিনি আজকে এখানে স্বীকার করছেন সেই যে কষ্টের জায়গাটি, সেই কষ্টের জায়গার আগের যে ব্যাকগ্রাউন্ড, সে ব্যাকগ্রাউন্ড আমরা দেখলাম। এবং আমরা কষ্টের জায়গাগুলোতে, ভুলের জায়গাগুলোতে, অপরাধের জায়গাগুলোতে যাব। যাবার আগে আপনাকে বলতে চাই, আক্তারের মতো সামনের পর্বে আপনিও বসতে পারেন আপনার বিবেক বোধের জায়গা থেকে জীবনের ভুল এবং অপ্রিয় সত্যগুলো নিয়ে আমাদের এই মঞ্চে, এবং স্বীকার করতে পারেন লাখো মানুষের সামনে যে আপনি কেন ভুল করেছিলেন এবং ভুলগুলো কি ছিল, ভুলের পরিণতি কি হয়েছে। এবং আমরা বিশ্বাস করি আপনার এই স্বীকারোক্তির মধ্য দিয়ে সমাজে হাজার হাজার ভুলের জন্ম থেমে যাবে। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরতে চাই আক্তারের কাছে। এবং তার আগে বলতে চাই, আপনি যদি আসতে চান সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে, প্রথমে লিখবেন ABC JBSB আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আক্তার, আমরা যে জায়গাটাতে ছিলাম যে ভদ্রমহিলা আপনাকে টাকাগুলো দিয়ে দিল, তারপর আপনি কি করলেন?
তারপর টাকাগুলো দিয়ে দিল, তখন আমি ওই পিস্তল পকেটে ভিতরে ভরে তখন টাকা নিয়ে আমি আসলাম। তখন বললো, তোর মায় তোর কি বললো টাকা দেয় নাই? হ্যাঁ ভাই দিছে। কত টাকা দিছে? তো আমি দেখাইলাম। দেখানোর পরে তুই 60 টাকা নে, ওই খুচরো টাকা 60 টাকা নে, আর 500 টাকা আমাদের দে, এর তো তুই সাকসেসফুল হবি। বলো প্রথম কাজ তুই সাকসেস। এই কথা বলার পরে তখন আমি আসলাম।
যে পিস্তলটা আপনাকে দিয়েছিল ওর ভিতরে কি গুলি ছিল?
গুলি ছিল হয়তো, আমি কিন্তু ফুটাই নেই।
আপনি জানেন না পিস্তলের ভিতরে কি আছে? ওকে।
তারপরে ওই যে আমি ওই যে বাসায় থাকতাম, খাওয়া দাওয়া করতাম, তারপর ওনারা এক সময় আমার এই দেখে একটা রুম লয়ে দিল এক বাসার ভিতরে, ফ্যামিলি বাসার ভিতরে ছোট্ট একটা রুম লয়ে দিল। লয়ে দেওয়ার পর ওখানে থাকি, তখন এক বাসায় অন্য এক বাসায় আর কি, ওদের মানে আমাদের বাসায় যে বাসায় আমার নিয়ে দিল, এক মহিলা বাসায় আমি খাওয়া দাওয়া করি আর ওদের সাথে ঘোরাফেরা করি। তো ওই মহিলা দুটো মেয়ে ছিল, খুব সুন্দর দেখতে। আমি কি ওদের সাথে কাজ করলো টাকা দেয় না দিলে আমাকে টাকা দেয়, কিন্তু 50 টাকা 60 টাকা 100 টাকা প্রতিদিন আমাকে চলার জন্য আমাকে টাকা দেয়। একদিন খেয়া রাত্রে তখন একটা পরে আর কি, ওনারা আমাকে বলতেছে একটা জন্মদিনের উপহার দেয়া, যে বক্স গুলা করে সুন্দর করে দেয়া, কাগজ করে দেয়া,
ওগুলো দেয়া মনে বক্স করে আমার হাতে দিয়ে বলতেছে যে রিক্সা দেয়া অথবা সিএনজি দিয়ে তুই যাবি ফকিরপুর যাবি।
আচ্ছা,
যায়া এই বক্সটা দিয়াবি ওই অমুক হোটেলের সামনে দেখবি লোক দাঁড়াইছে দুইজন লোক, তোকে দেখলে ইহারা চিনতে পারবে, এটা দিয়ে আসবি। আমি হাতে জন্মদিনের উপহার মনে করছি, আমি এটাই বুঝি হবে, আমি তো জানি না কি আছে না আছে, এবং কি আমাকে বলছে খুলিস না। তারপর আমাকে ডাক দিয়ে ডাক দেওয়ার পর আমি গেলাম, সালাম দিলাম যে এটার ভিতরে কি। আমি বললাম যে এটি হচ্ছে কোন একটা উপহার। কোথায় যাচ্ছ? আমি তো বলতে পারছি বিয়ে খাতে যাবো, বিয়ে রাতে যাবো, কারণ আমার লোকের কোন কেউ নাই। পরে ওরা সন্দেহ করে, সন্দেহ করার পর তখন ওনার আরেকজনের হুকুম দেয় এটা আস্তে আস্তে খুলো, ছিল না দিন খুলবা যাতে উপহার খালি তো আবার যাতে মারি দেওয়া যায় আরকি।
রাইট।
পরে ওই আস্তে আস্তে খুললো, খোলার পরে দুটা পিস্তল,
ওর ভিতরে দুটো পিস্তল।
জি, দুটা পিস্তল ছাড় পর ওখানে আমাকে দুইজনে দুইটা থাপড় থাপড় মারছে, মারা পরে গাড়িতে উঠাইছে আমাকে। গাড়িতে উঠানোর পর তখন ওনারা কিন্তু খবর পাই গেছে যে একটা ধরা পড়ছে, একটা ধরে নিয়ে গেছে। তখন থানা ঢুকাই নেই আর কি, বাহিরেই কে জানি ফোন দিছে, ফোন করেছে। করার পর কোন দলের লোক আসলাম বলতে পারবো না, ওনারা ওই দলের থেকে একজন আইছিল আর দুইটা গাড়ি দেয়া। আসার পরে তখন বললো ওই ডিবি যে ওই স্যার যে আমার লোক, সে আমার অফিসে কাজ করে।
কে বলছে এটা, যে আপনাকে ছাড়িয়ে নিচ্ছে সে কে?
সে ওই হয়তো মানে রাজনৈতিক দলের,
রাজনৈতিক দলের কোন একজন,
কেউ না বড় একজন আর কি,
যাদের সাথে আপনাদের এই ছেলেগুলোর যোগাযোগ আছে।
যোগাযোগ আছে, জি
জি, সে আপনাকে ছাড়িয়ে নিতে।
জি জি, সে আছে। এবং ওই
তার সাথে আপনার আগে কোনো কথাবার্তা কিছু
হয়নি? এবং ওই দলের একজন আছে, আমার দলের একজন আছে, আর ওনার আছে দুইজন। ওদের হুন্ডা দিয়ে আমাকে ওই আগে জায়গায় দিয়ে আসলো আর কি।
ওদের হুন্ডা দিয়ে?
হ্যাঁ, ওদের হুন্ডা দিয়ে দিয়ে আসলো। তো দিয়ে আসার পর তখন আমার মনে ভয় হইতেছে যে আমি কি করতেছি, আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। মনে মনে আমি মানে নিজেকে নিজে বড় ঘৃণা করতেছি যে আমি কি করতেছি, আল্লাহ হ্যাঁ আমাকে তুমি এই পথ থেকে বাঁচাও, আমাকে তুমি এই পথ থেকে বাঁচাও। তারপর ওই যে বাসায় খাওয়া দাওয়া করি, সে বাসার দুটা মেয়ে, একটা ছোট একটা বড়, আমার সে ছোট বয়সে ছোট হয়, দুই তিন বছর ছোট হবে, তারা কিন্তু আমার সাথে খুব ভালো ভাইয়া গোটায় খুব ভালো সম্পর্ক, খুব সুন্দরী ছিল। ওনাকে নিয়ে ঘুরতে যাইতাম,
মেয়েদেরকে
ওনার আব্বা আম্মু ফ্রি ছিল, কেউ কিছু বলে নাই গিয়া, এবং ওনারা ভাইয়া ভাই ডাকতো আমাকে।
বয়স কিরকম ছিল মেয়েদের?
আমার সে মনে করেন যে বয়স কম, এক বছর কম হবে হয়তো।
আচ্ছা,
এইভাবে থাকার পরে তখন আমি তো পুরো পুরো যৌবন যুবক আর কি আমি। তারপরে আমি ওই আস্তে আস্তে কিন্তু উনাকে আমার ভালো লাগে, এবং কি ভালোবাসতে ইচ্ছা করতেছে, কিন্তু আমি বলতে সাহস পাচ্ছি না।
কোনটা কাকে বলে?
বড়টাকে,
বড় মেয়েটাকে। বড় মেয়েটার নাম কি ছিল?
তো সে শুনবে, আমি বলতে নাম বলবো।
বড় মেয়ের নামটা আপনি বলতে চাচ্ছেন না, ঠিক আছে, কোনো সমস্যা নেই, বলুন। তারপর তার ব্যক্তিগত সমস্যা হতে পারে।
তারপর ওই বলতে পারতাম না, এবং সেও কি বলবে বলে না, কিন্তু সেও কিন্তু আমার সঙ্গে একদম ফ্রি ছিল সময় সময়, কিন্তু ও একাই যেত আমার সাথে ঘুরতে।
আচ্ছা,
তখন আমি ওই ওদের পিছিয়ে দিয়ে আবার আমি স্কুলের ভ্যান গাড়ি নিলাম।
মানে আপনি সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দিলেন?
হ্যাঁ, ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি স্কুলে ব্যান গান্ধী। ব্যান গান্ধীর পরে তখন আমার ছাড়ছে, এই কারণে ওনার ছাড়ছে আমাকে। আমি আবার ওই মুগদা ভ্যাঙ্কুলিন থেকে একটা ওই তখন ভাইরাস ভাইয়া, তখন সবে মাত্র র্যাপ আর কি বাংলাদেশে
র্যাপ শুরু
শুরু। হ্যাঁ, ওই রেফের একটা ছেলে আমি স্কুলে আনা নেওয়া করতাম, ওই বাসায় যাইতাম। তখন আমি ওই ম্যাডামকে বলছিলাম, রেফের ওয়াইফকে বলছিলাম যে দেখেন আমি তো এরকম এরকম আমার সমস্যা করে আমি করে। পরে বলছে কি যে সমস্যা করে না, আমাদের সাহেবকে আমি বলে দিবো, হ্যাঁ তোমাকে আর সমস্যা করবে না। পরে ওরা এটা কিন্তু ফলো করছে, দেখছে কিন্তু।
আচ্ছা,
ওরা দেখার পরে তখন আমাকে বলছে চানমিয়া তুই যা করছস ভালোই করছস, যা তোকে ছেড়ে দিলাম, তোর কপাল ভালো, আর তুই তখন রেফের সাথে জড়াই গেছস, রেফের সাথে সম্পর্ক, রেফের পরিবারের সাথে জড়াই গেছস, এখন তোকে কিছু করা যাচ্ছে না। এতে করার পর আমি ওখান থেকে মনে করেন যে আর ওনারা আমাকে কোনোদিন ডিস্টার্ব করে নাই, কিন্তু ওনাদের একটা ছেলে, ওনার মধ্যে একটা ছয়জনের মধ্যে একটা ছেলে আমাকে খুব আদর করতো, কিন্তু আমাকে খুব ভালোবাসতো, কিন্তু বলছে জানিয়া তুই যে চলে আসছস, তুই আসতে পারছস, তোর কপাল ভালো, আর কোনোদিন যাইস না, জড়াস না, খাই পরে থাকবি, তবে কিন্তু আমাদের মতো এই কাজে জড়াস না করে দিন, এই কথা আমাকে বলছে একটা ছেলে আর কি, আমাকে খুব আদর করতো। তা বাড়ানো করছে, ওদের বাসায় খাই, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পরে পাশাপাশি একটা দোকান ছিল, লন্ড্রির দোকান ছিল। সে লন্ড্রির দোকান ছেলেটা ওই মেয়েটাকে ভালোবাসতো আর কি।
আপনি যাকে পছন্দ করতেন?
হ্যাঁ, আমি তাকে পছন্দ করতাম, ওই মেয়েটাকে ভালোবাসতো। ভালোবাসার পর একটা চিঠি দিছে, চিঠি তখন মোবাইল যুগ কম ছিল আর কি, মোবাইলের যুগ। একটা চিঠি দিছে, চিঠি দেওয়ার পর তখন আমাকে দেখাইছে যে তোর ভাই দেখো তো দিদি এটা মানে কি লেখা আছে। এও কিন্তু দেখাবার করে
ওই মেয়েটাই
আমাকে দেখাতেছে। হ্যাঁ,
আপনাকে কেন দেখালো?
আমাকে দেখালো যে আমাকে বিশ্বাস করে, এবং কি আমি ওদের ফ্যামিলির মতো ওদের বাসায় খাওয়া দাওয়া করি তো।
আচ্ছা,
তারপরে ওই আমাদের দেখালো, দেখানোর পরে বলতেছে দেখো কি লেখা, তুমি পড়ো নাই? কলে হ্যাঁ আমি পড়ছি, তুমি দেখো। তো দেখলাম, দেখলে পরে লাভ মানে ওরকে ভালোবাসে লিখছে, পরে হেও কিন্তু ভালোবাসে
মেয়েটাও
ছেলেটাকে। হ্যাঁ, মেয়েটা ছেলেকে ভালোবাসে। তা বলছে কি আমি ওটা চিঠি লিখবো। আমি বলছি কেন চিঠি লিখবো, তুমি তুমি কি ভালোবাসো? কলে আমি তো আগে থেকে মনে মনে ঠিক করে রাখছি।
আচ্ছা,
হ্যাঁ পরে তো ও চিঠি লিখছে, চিঠি লেখার পর আমাকে দিয়ে বলতেছে যে আক্তার ভাই তুমি এই চিঠিটা ওকে দিবা। তখন তো আমার জিদ আমার রাগ আমি সহ্য ধরে রাখতে পারতেছি না। আমি বলতেছি কি তিনি আমি বলতেও পারছি না যে ওকে যে আমি তোমাকে ভালোবাসি অথবা আমি তোমাকে বিয়ে করি, কোনো কিছু বলতেও পারছি না, এবং সেও আমাকে কিছু বলে না। কিন্তু অথচ আমাকে না দেখলে আমি রাগ না করি, মানে আমি যদি কথা না বলি সে আমাকে অভিমান করে মানে কথা 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 বলে আমাকে অনেক কিছু দিয়ে অনেক কিছু বলে ঠেলা। এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন আমি বললাম যে তুমি ছাদে আসো, তখন রাতের নয়টা সাড়ে নয়টা বাজবে আর কি, সেদিন রাত ছিল, আমি একটু ছাদে আসার কথা আছে। তো ছাদে গেছে, যাবার আমি বসেছিলাম, মনটা খুবই খারাপ। যাবার তখন বলতেছে যে কি বলবা বলো। তখন আমি বললাম যে আমি তোমাকে বিয়ে করবো। এই সময় কিন্তু আবার একটা কথা বলেছি, ওনাদের ফ্যামিলি কত, এবং কি ওই ছেলেটার ফ্যামিলি এবং কি ওই ছেলেটার মেয়েটার ফ্যামিলি, দুনো দুনো পক্ষ দুনো দুনো মিলে এখন কিন্তু তাদের বিয়া
ঠিক হয়ে গেছে।
ঠিক হয়ে গেছে এই সময় কিন্তু আমি ডাক দিছি।
আচ্ছা,
ওদের বিয়ে ঠিক হয়ে গেছে এই সময় এগুলো ডাক দিছে। আমি ডাকতে বলছি আমি তোমাকে বিয়ে করবো। তখন হাসি দিয়ে বলতেছে এটা পাগল, এখন এই কথা বলতেছ, আগে বলো নি তো। পরে বললাম যে তোমাকে চলে যাব। না, সম্ভব না। কেন সম্ভব না? তারপরে বলতেছে যে এখন সম্ভব না, এখন বিয়ে ঠিক হয়ে গেছে আমার। বিয়ে ঠিক হয়ে গেছে, তুই বিয়ে কি ভাঙা, বিয়ে তো হয় নাকি, বিয়ে কি ভাঙা যায় না, বিয়ে কি তুমি কিছু রাজি হবে না? আমাকে বলে বিয়ে করবো না আমি, তা একেবারে অসম্ভব। তারপরে আমি বললাম তুমি তুমি করবা কিনা বল, তুমি রাজি হবা কিনা? না, আমি কখনো রাজি হব না। পরে এক সময় আমি বললাম আমি কেরা, তুমি তো চিনো আমাকে, আমি কোন দলে থাকি তুমি চিনো আমাকে? হ্যাঁ চিনি, জানি। কি করবেন কি করবেন, মারি ফেলাবা? এর চেয়ে বেশি তো কিছু করতে পারবো না। এরপর তখন আমি এক সময় তখন ওকে আমি হাত ধরছি, প্রথমে হাত ধরার পর তখন হাত ছেড়ে দাও। আমি না, আমি তুমি ধর আমার কথা রাজি হবো না, তাহলে আমি আজকে তোমার হাত ছাড়বো না, আমি যা করার দেখাম তাই করবো। পরে আমাকে বলতেছে যে তখন আমাকে একটা গালি দিছে, গালি দিছে যে তোরে আগামীকালই আমাদের বাসার থেকে তোর ভারী করে দিব, এই কথা বললো। তারপরে গালি দেওয়ার পর আমি তো রাগ হয়ে গেলাম, কি তুমি আমার গালি দিলা? এই কথা বলার পর আমি ওনাকে ধরছি, ধরার পর তখন বলতেছি যে তোকে আমি কিন্তু মেরে ফেলবো, কিন্তু তোর মাইরে আমি কোন ঢাকা শহর সার, তুই জানস তুই আমার বাড়ি ছিল, ঘর ছিল, কিছু ছিল, তোর মাইরে আমি ঢাকা শহর চলে যাবো।
এখানে তো মূলত ওই ছেলেগুলি আপনার থাকার জায়গা করে দিয়েছিল নাকি?
জানতো না এটা, কিন্তু জানতো না।
কিন্তু এখানে আপনার এই ধরনের ঘটনা ঘটছে ছেলেরা কিছু
না জানে না, এবং কি মাঝে মাঝে যখন ওদের ঘুরতে যাইতাম তখন বলতো যে জান নিয়ে ভালোই পছন্দ করছ, তোকে মানাবো তুই বিয়ে করিস।
আচ্ছা, এই বাড়ির মালিক ওরা ছিল নাকি বাড়িতে ভাড়া থাকতো?
বাড়িতে ভাড়া থাকতো না,
ভাড়া থাকতো। আপনি যার সাথে সম্পর্কটা করছেন তিনি আসলে মানে তার বাবা কি করতো?
তার বাবা ছিল রিক্সার মিস্ত্রি আর কি।
রিক্সার মিস্ত্রি, ওকে। তারপর
তারপর তো আমি এক সময় দেখা যায় আমি উনাকে জড়িয়ে ধরলাম, জড়িয়ে ধরার পর উনি দস্তি হওয়ার পরে তখন আমি বললাম এই চিৎকার দিবি না অথবা কোনো ডাকাডাকি করবি না, তো রাগ আমার শরীরে। হ্যাঁ, তারপরে তোকে শেষ করে দিব, কিন্তু কিন্তু জোরাজুরি করার পরে পরে এক সময় সে আমার কাছে হার মেনে দেয় আর কি, এক সময় হার মেনে দেয়। তারপরে যা হবার তো হলো, এই সময় কিন্তু উনার মা কিন্তু ডাকতেছে নিচে থেকে, আমি শুনতাছি উনার নাম ধরে ডাকতেছে এবং আমার নাম ধরে ডাকতেছে, ওরা কোথায় গেল, ভাত খাবে না ভাত খাবে না ডাকতেছে। ডাকানোর পর এখন দেখি সে পড়ে রয়েছে এবং কথা বলে না, কথাও বলে না, কোনো কিচ্ছু বলে না। না বাবা, আমি ভয় পাই কি মরে গেল নাকি, ওই জীবনের ফার্স্ট আমি অপরাধ ওইটা মানে আমার চরিত্র দিয়া। পরে এখন আমি ওনাকে এই লালাচা দিয়ে হাত দিয়ে ঝাঁকি দিয়ে আমাদের ঝাঁকি দিই, কিন্তু আসলে সে কোনো কথাবার্তা বলতে পারছে না। আমি পরে কানে ফুদিতেছি এবং মাথা দুটো উপভূতি করছি, দুই কানে ফুদিতেছি এবং কি কিনে উঠে না। এবার এই সময় তোর মা এবং কি ওনার যে ছোট বোন ছিল উনি ডাকাডাকি করতেছে, আমি ভয় পাইতেছি যে এখন দুদিন কালে পরে এক সময় আমি দুই হাত ধরে টাইনা অমনি উঠাইছি, উঠাই পরে গার গুড় ছেড়ে দিছে একবারে। তখন এক সময় হুশে আসলো আর কি, আসার পরে আমি কইছি যে চলে যাও বাসা, তো আমার ডাকতে চলে যাও, কাউকে কাউকে কিন্তু কিছু বলবো না, কিন্তু তুই আসলে কিছু বলে না কে, তুই বাসায় চলে গেছিস, চলে যাবো তোমার মায়ের বলতো। আমি শুনতেছি সাথে থেকে কোথায় গেছিল, ডাকাডি করতে কোথায় গেছিল, কি সময় আতার কই কলমুনি তো বাইরে গেছে কোন সময়। হ্যাঁ, ওনারা খুঁজলাম, ওই দোকানে গেছিলাম, খুঁজলাম পাইলাম না। তারপরে আমার ওই কাজটা করার পর আমি এমন হয়ে গেলাম যে আমি কি করলাম, আমি এত খারাপ হয়ে গেলাম, তখন আমার আমি নিজেকে নিজে কন্ট্রোল রাখতে পারতেছি না। পরে ওনাকে মেয়েটাকে বলতেছি যে তোমার সাথে আরেক কথা আছে, আরেকবার কথা আছে, মানে ওনার সাথে আমি ক্ষমা চাই নিব আর কি, মনে কিছু না রাখে, কিন্তু সে আমার সুযোগ দিচ্ছে না, সে আমার সময় মানে ভয় পাচ্ছে যাবার যদি কোনো কিছু করি। তারপর ওই ছেলের সাথে বিয়ে হয়ে যা, কিন্তু বিয়েতে কিন্তু আমি সব আমি কিন্তু সমস্ত কিছু করলাম, আইজন মধ্যে যা আছে চেয়ার টেবিল সাজানো গেট সাজানো তো কিছু আছে, আমি কিন্তু সবকিছু করলাম। করার পরে দুপক্ষে আসছে, তো দুপক্ষে উভয় পক্ষে বাড়িওয়ালা, ওখানে বাড়িওয়ালা আছে আর মোটামুটি মধ্যবিত্ত লোকজন আসছে। আসার পরে সবকিছু রেডি করে দিয়া উনি যখন বিয়ে আসার বসেছে, গয়না পিনছে, শাড়ি পিনছে, খুব সুন্দর লাগতেছে, এত সুন্দর লাগতেছে, লাগার পরে আমি বলতেছি যে আমি হয়তো আমি কিছু পাইনি জীবনে, বিয়েটা যদি আমার কাছে হয়তো আমি খুব সুখী হইতাম মনে। তখন আর কি মানুষের খারাপ সুন্দরভাবে আমি নিজেকে সহ্য করতে না পারি, তখন আমার রুমে যাই আমি, যত আটকায় ভিতর থেকে আটকায় দিয়ে আমি শুয়ে রয়েছি। তখন আমি সিগারেট খাওয়া ধরলাম, সিগারেট খাওয়া শুরু করছি। তারা আমি ওদের সাথে চলতাম, কিন্তু ওরা ওনারা কিন্তু কোনো সময় বলতো না যে কিছু খা মত অথবা গাঁজা তাদের কোনো কিছু আমার হাঁটতো না কিন্তু।
আচ্ছা,
তারপরে ওর মা আয়া অনেক লোকজন আসছে রেজিস্টার হবো আর কি, অনেক ডাকাডাকি করতেছে কিন্তু আমি জবাব দিচ্ছি না। ডাকাডাকি করার পরে এক সময় অনেক মহিলারা আসলো, ডাকাডাকি দরজা ডাকাতেছে কিন্তু আমি জবাব দিচ্ছি না। তখন ওগরে বাসার ইমুরে একটা নাম আমি খালা ডাকতাম আর কি, ওই খালা বলতেছে কি গো তোমাকে আগে বলছিলাম যে আক্তারের সাথে তোমার বিয়ে দিয়ে দাও, ওদের মানাইবো, ওর একসাথে থাকতেছে দুই বছর ধরে তিন বছর ধরে, দিয়ে দাও দিলাম, এখন যদি কিছু করে থাকে ঘরের ভিতরে এখন তো এত শত শত মানুষের মধ্যে তোমরা ফাঁসাই দেবো। ওর মায় ভয় পেয়ে গেছে, আমি কিন্তু সব শুনতেছি, আমি সজাগ কিন্তু সব শুনতেছি। শোনার পরে ওই আমাদের তখন মানে ওনার করে আনন্দ আনন্দ মাটি করে, এখন আমার নাকি সবাই ওর বাপ ওর যে ওনার মামারা আসলো, ওই মেয়েটার মামা
বরপক্ষ টের পাই জানি আপনি এরকম করছেন।
হ্যাঁ, বরপক্ষ খালি ওই যে ওই ছেলেটাই কিন্তু আমার যার সাথে বিয়ে হইতেছে কিন্তু, বুঝছেন, ওই ছেলেটাই কিন্তু জানতো
যে আপনার সাথে এরকম আপনি চান মেয়েটাকে লাভ করেন
করি, এবং কি পরে লাস্ট দিক দিয়ে আমার কাছ থেকে চাই হিসাবে চাই নিছে যে আক্তার ভাই আমি।
আচ্ছা, তার মানে আপনি যেরকম করছেন সেটা আসলে বিয়ের জন্য কোনো সমস্যা না, যদিও জানাজানি হয়ে যায়।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
তারপর
তারপরে ওই একতা হওয়ার পর সবাই একবার দেখি স্তব্ধ হয়ে গেলগা, স্তব্ধ হওয়ার পরে এখন ওই মেয়েটা জানার পর এখন সে কিন্তু শাড়ি গয়না সবই কিছু পরনে, কিন্তু পরনে কিন্তু সে আসছে, আসার পর আমার ছোট করে ডাক দিয়েছে আক্তার দরজা খুলো প্লিজ, আক্তার দরজা খুলো, আক্তার তুমি যদি সজাগ থাকো তুমি দরজা খুলো, দরজা খুলো, দরজা খুলো। পরে আমি বলতে তুমি যদি সজাগ না থাকো তাহলে আমার কিছু বলার না, তুমি সজাগ থাকে আমি শুনতেছ আমাকে, তাহলে আমি কিন্তু এই মুহূর্ত হয়ে দিকে চলে যাবো, তাহলে আমি আত্মহত্যা করবো, তুমি দরজা খুলে প্লিজ। তারপর ওর কথা শুনে আমি আর থাকতে পারলাম না, তখন দরজা খুলে দিলাম, খুলে দেওয়ার পরে কলে তুমি তো একবার সবাইকে ভয় দেখাই দিয়েছিলা। পরে বললাম আমি যে তুমি আমার সাথে আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, কলে বলার অনেক সুযোগ আর সময় আছে, আরো আজকে বলার সময় না। এতে করে চলে গেল, চলে যাওয়ার পর বিয়ে হয়ে তখন দেশে তাদের ওই ছেলের দেশে দিয়ে লয়ে গেলগা, লয়ে যাওয়ার পর ওই বাড়িতেই ওই বাসা মানে ওই বাড়িতে আর কি আরেকটা মেয়ে থাকতো, তাদের বাড়ি হলো বরিশাল পটুয়াখালী। তারপরে ওই একদিন দেখি আমি যখন কাপড় সাফ করবো আর কি, আমি নিজের হাতে কাপড় ধুতাম, কোলে পানি অল্প অল্প পড়তেছে পানি নাই আর কি, তখন ওই মেয়েটা আসতেছে, নাম রেহানা আসতেছে, ও সুন্দরী ছিল। আসার পরে বলতেছে আরে ভাই পানি নাই, আনলে পানি নাই তো কারণ চলে গেছে, তখন কাপড় চোপড় ভিজিয়ে রাখছি কিভাবে খুঁজবো। পরে হ্যাঁ বাসার বাসার থেকে এক বালতি পানি আমাকে এনে দেয়, এনে দেওয়ার পর তখন আমার একটি হিরো যে আমাকে আমাকে ই করলো, সে পানি এনে দিল, তুই মেয়েটা মনে ভালো হবে। তারপরে এবং কয়েকদিন মাত্র কয়েকদিন পর উনার মাকে চাষি ডাকতাম, উনার মাকে সরাসরি যে বললাম যে চাচি আপনি মেয়েকে আমি বিয়ে করবো, তখন ওই চাচি বলতেছে বিয়ে করবা তোমার বাড়ি কই, ঘর কোথায়, বাপ কোথায়, মা কোথায়, হ্যাঁ
করো কি
করো কি, তুমি বিয়ে করবা, হঠাৎ করে বলতেছে বিয়ে করবা, আর না যদি গেলে বিয়ে দেন তাহলে বিয়ে করবো, বাপ মা পরে দেখা যাবে। এত করার পরে তখন করেন না আমি আগে কিছু বলতে পারবো না, মেয়ের বাপ আছে, মেয়ের ভাই আছে, ছোট ভাই ওনার, আমি কিছু বলতে পারবো না আগে। তার ওই চাচিকে একদিন রাস্তায় ধরলাম আমি, তখন কিন্তু আমি ওদের সাথে জড়িত না, ওই আগের খালি ভয় দেখাতাম, যাকে কাগজে চলাফেরা করতাম, কাদের সাথে চলাফেরা করি, কিন্তু আমি যে ছেড়ে দিয়েছি ওই পথ কেউ জানতো না, মানে দোহাই দেবো একটু চলতাম আর কি, ওদের হয়ে একটু চলতাম। ওর চাচিটা কইলাম যে চাচি আপনি তো জানেন আমি কে, বল হ বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা জানি, হ্যাঁ জানি, তাহলে আপনি রাজি হচ্ছেন না কেন, কল দেখো বাবা যদি আমার মেয়ে যদি রাজি হ তাহলে আমি বিয়ে দেবো, আর এবং কি আমি কেউ দিতে পারবো না, মেয়ের বাবার কাছে বলো। তখন আমি ওই মেয়ের মেয়েটাকে ধরলাম, রেহানাকে ধরলাম, গার্মেন্টস তৈরি হওয়ার পর রেহানা আমি তোমাকে বিয়ে করবো, তোমার
গার্মেন্টস কাজ করতো,
হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে বিয়ে করবো, তোমার মার সাথে কথা হয়েছে। পরে কল দেখেন ভয় পেয়ে গেছে গা, যখন একা গা দোষী রাস্তায় তখন ভয় পেয়ে কল দেখেন আমি তখন কিছু বলতে পারবো না, আমার আব্বা আছে, আম্মা আছে, এবং আমি আমার মার একমাত্র মেয়ে, আমার তিনটা ভাই আর আমি একমাত্র মেয়ে। তখন আমি বললাম তাহলে কি করতে হবে, কলে বিয়ের প্রস্তাব পাঠান। তখন তখন বিয়ের প্রস্তাব পাঠাইছি, আর পরে ওর বাপ মায় বিয়ে দিবে না। তখন বিয়ে দিবে না, বিয়ে না দেওয়ার পরে এক সময় যাই হোক, এক সময় ওই মেয়েটাকে রাজি করাইয়া আমার বন্ধু বান্ধব, ওই যে আবার হে আগের বন্ধু বান্ধব, ওরা কিন্তু খারাপ ব্যবহার করে বন্ধু বান্ধব নিয়ে যায়। একটা সময় যায় আমাদের কাজুরি ফেলে যায়, তখন মেয়েরা রাজি হলো, রাজি হয়ে একটা সময় নিয়ে যায় রেজিস্ট্রি করলো। রেজিস্ট্রি করার পরে বাসায় মিষ্টি আইনে সবাই খাওয়া দাওয়া করাইয়া, ওরাও আমাকে অনেক খেলপ ওই বন্ধুরা মিষ্টি মিষ্টি দিচ্ছে, অনেক টাকা দিচ্ছে, মিষ্টি টাকা দিচ্ছে।
রেহানার বাবা কি করতো?
ওনার বাবা রাজমিস্ত্রি ছিল।
ওকে,
আবার আমি কিন্তু অন্য বাসায় গেছি, চলে গেছে বিয়ে করার আগের দিন চলে গেছে, যাচ্ছে বিয়ে করুন তার আগের দিন চলে গেছি।
মানে ওই বাসায় আপনি ছিলেন
না? ছিলাম না। তো নিয়ে আমার বাসায় যে বাসায় থাকি সেই বাসায় কিন্তু ওকে উঠে হালিয়েছে, কিন্তু ওর বাপ মা কিন্তু জানে না। না জানার পরে তখন ওই লজ্জায় ঘৃণায় হয়তো ওনার বাপমা দেশে চলে গেল।
ওর বাপমা জানে না যে বিয়ে করলেন আপনারা?
না।
তার মানে কি রেহান আপনাকে এক ধরনের পছন্দ করতো?
হ্যাঁ করতো, পছন্দ করতো, পরে রাজি হয়েছে।
আচ্ছা,
রাজি হয়েছে।
বাপমাকে না জানিয়ে আপনি বিয়েটা করে ফেললাম?
বিয়েটা করে ফেললাম, কিন্তু বিয়েটা করে ফেললাম দুই বছর আড়াই বছর পর আমাদের ঘরে একটা বাবু আসলো, ছেলে সন্তান।
ওর বাবা মা মানে আপনার শ্বশুর শাশুড়ি পরে কি মেনে নিল?
না, ওনার যে দেশে চলে গেল, শুনছে যে মেয়ে নাই, এবার শুনছে যে আমার সাথে বিয়ে হয়েছে, তখন ওনার দেশে চলে গেল।
রেহানা কাজ করতো, আপনি কি করতেন
তখন? আমি ওই ভ্যান গাড়ি করে ওই যে ক্যাসেট বিক্রি করতাম, অডিও ক্যাসেট, ওয়াজের ক্যাসেট, কোরআন তেলাওয়াত ক্যাসেট বিক্রি করতাম।
আচ্ছা, এই যে ক্যাসেট বা ভ্যান গাড়িতে এইগুলো তুলে যে আপনি বিক্রি করতেন, কত টাকা থাকতো আপনার দিনে?
দিনে থাকতো আমার 200-250 থাকতো, থাকতো। আর একটা কথা জানি বাদ হয়ে গেছে, আমি কিন্তু অনেক প্রচুর পরিমাণে ছবি দেখতাম আগে, ছবি এখনো মানে, হ্যাঁ, যে যখন বিয়ে করছি তখনও কিন্তু ছবি দেখতাম। আর আমি গান করতাম,
আচ্ছা,
ভালো ভালো দামি দামি শিল্পীতে গান করতাম, আমার যে গান পছন্দ হতো সেই গানে আমি কিনে মুখস্থ করতাম, ওই ক্যাসেটটাই আমি কিনে নিতাম প্রথমে।
আচ্ছা,
তারপরে গান গাইতাম, গান গাওয়ার পরে এখন দেখা যা যে ওই বাড়ির ভিতরে কোন অনুষ্ঠান হইলে বা আশেপাশে হইলে আমাকে নিয়ে কিন্তু গান, খালি গলায় কিন্তু গান গাইতাম।
আচ্ছা, তো এই সময়টাতে আপনার বউ হচ্ছে গার্মেন্টসে কাজ করতো, আর আপনি এগুলো ক্যাসেট ফেরি
বেরি করে? না, গার্মেন্টস তো কাজ করলো না, কারণ বাবু পেটে আসলো।
আচ্ছা, তারপর?
তারপরে কাজ করলো না, তো আমি ওডি করি। করার পরে এখন ওই আমার শাশুড়ি আসলো, শাশুড়ি আসার পর তখন বললো যে ওই মেয়ে আর তুমি চলো, সবাই তোমাকে মাইনে নিবে। তো আমি ভয়ে গেলাম না, তারপরে আমার ছেলেকে দিয়ে, ওনাকে দিয়ে, হ্যাঁ, আমার স্ত্রীকে দিয়ে তখন দেশে পাঠিয়ে দিলাম। আমি এক মাস পরে গেছি, আদর ভালো করছে, তারপর মোটামুটি কাজে ভালো চলছে। চলার পরে আবার তার তিন বছর পরে আমার একটা মেয়ে আসলো,
ছেলে হওয়ার তিন বছর পরে মেয়ে হলো,
মেয়ে আসলো।
আপনি গান গাইতে পারেন বলছিলেন, আপনি কি ধরনের গান গাইতেন?
আমি আধুনিক গান, যেমন ভারতীয় শিল্পীরা আছে, বাংলাদেশের শিল্পী কিছু আছে।
আপনি কিছু শুনতে পারি আপনার কাছ থেকে?
কার গান শুনবেন? মান্না দের।
আপনার নিজের মতো করে গান শুনি একটু।
আমি একটা মান্না দের গান, তাহলে
শিল্পীদের কাছে দাঁড়িয়ে থাকে, আপনি পকেট থেকে কাগজ বের করছেন,
তাহলে ভাইয়া একটা মান্না দের একটা,
হ্যাঁ, মন খুলে গান।
কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে
তবু মুখখানি,
স্মৃতির মুখরে মম আজ তবু ছায়া পড়ে রানী। কতদিন দেখিনি তোমায়, কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে, জেগে আছে। প্রিয়জন দূরে চলে যায়,
This track was downloaded from FusionBD.com.
সে যে আর প্রিয় হয় জানি, কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তবু মুখখানি।
বাহ 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 বাহ, একটু বিনোদনও হয়ে গেল না এর মাঝখানে, ওর সাথে কণ্ঠ মিলাচ্ছিলাম, কারণ এই গানগুলো আসলে আমাদের গ্রাম বাংলার এবং সাধারণ মানুষের কাছে এবং খুবই জনপ্রিয় গান মান্নাদের, মান্নাদে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আপনি কেমন গান সেটা আলোচনা সমালোচনা আমি যাচ্ছি না, সবাই ভালো গাবে বা সবাই খারাপ হবে এমন কথা না, প্রত্যেকটি সুরই আসলে সুর, কোনো কিছুই বেসুরও নাই দুনিয়াতে। আপনি এই গান গিয়ে কিছু মানুষের মনের কাছে অনেক সুন্দর জায়গা করে নিয়েছেন এবং অনেক মানুষের কাছে আপনি প্রিয় শিল্পী, তো সেই অর্থে খুব ভালো গেছেন এবং আমি আপনার সাথে কণ্ঠ মেনাতে পেরে আই এম রিয়েলি রিয়েলি অনার্ড। যেটা শুনছিলাম আপনার যে আপনার তিন বছর পরে আপনার ঘরে একটা মেয়ে আসবে,
খুব আদর করে নাম রাখলাম সাইমিন খাতুন, শারমিন খাতুন ইতি নিব না আর কি, ছেলে
মেয়ে নিব না,
তারপর আসলো। আসার পর তখনকার আমাদের যে সংসারে মানে অভাব, অনেক অভাব এসে পড়লো আর কি, এবং অভাব তো আসছে, আসার পর এখানে না বললি নাই ভাই ভাইয়া যে আমি এবার এমন মানে আমি কারোর হাত পাততাম না, তার পাশে আমার আত্মীয় স্বজন এবং বন্ধু অনেক হাত পাততাম না, কিন্তু এক সময় দেখা গেল আমি আস্তে আস্তে আমি কাজ করতে পারছিলাম না, মানে আমার এমন একটা রোগ হয়ে গেল আর কি। তখনকার আমার স্ত্রীকে আমার ওয়াইফকে বললাম যে তোমরা তোমার বাপের বাড়ি চলে যাও, তোমরা আবার তো ঘর ভাড়াটা বাঁচতে এদের আমি তোমাদের দেশে পাঠাবো আর কি। আমি তো রুজি করতে পারতেছি না ভালো করে, ওনারা চলে গেল। চলে যাওয়ার পর এখন কাজ তোমরা বন্ধ আর করতে পারবে না কিছু, ওদের যে লোকজন এসেছিল কত দিবে, তাই ওনারা দিত পঞ্চাশ টাকা ষাট টাকা দিতে, ভালো হয়ে রুজি করে কাজ করে দিবে। দেওয়ার পরে আমি তখন আস্তে আস্তে একবারে শরীরটা কঙ্কালের মতো হয়ে গেল আমার, এবং কি আমি কোনো কিছু খাইতে পারতাম না, পেটে লারি বুড়ি পইচা, যদি কিছু খাইতে মনে চাইতো ক্ষুদায়ে, আর পেটের যন্ত্রণা সঙ্গে সঙ্গে আমি বমি করে দিতাম, আগে রাখতে পারতাম না। পরে ওখানের মানুষ যে ভ্যান চালাইতাম, সেই ও যে স্কুল ভ্যান চালাইতাম, সেই গ্যাসউদ্দিন খুব লোকটা ভালো, সে নিজে আমাকে মালিবাগ ল্যাবরেটরি ইয়ে আছে ক্লিনিক আর কি, ওখানে নিয়ে চেক আপ করালো। চেক করার পর চেক আপে এখন কথা বলে না বলার পর না আমাকে যখন আমার বেবি দিয়ে নিয়ে আসে, নিয়ে আসার পর বলতেছে যে তোমার কাছে কি টাকা আছে, কত টাকা আছে তোমার কাছে? আমি বললাম কে ভাই কত টাকা দেয় কি বলে, টাকা লাগবে প্রায় দেড় লাখের উপরে,
দেড় লাখের উপরে।
জি, যে কেন ভাই আমার কি হয়েছে, যা হয়েছে অন্তত তোমার কেউই নাই, কাকে বলবো।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গায় একটা বিরতি নিতে চাই, বিরতির ঘন্টা বেজে গিয়েছে, আমরা ঠিক চার মিনিট পর আবারও ফিরে আসছি। চার মিনিটের এই বিজ্ঞাপন বিরতি, ততক্ষণ আপনি ভাবতে পারেন যে কি হয়েছে এই নিদারুণ খেটে খাওয়া মানুষটির, কিন্তু সেই ভাবনার জায়গাতে সমাধান মিলবে একটু পরেই। আপনারা শুনছেন যাহা বলিব সত্য বলিব, সঙ্গে আছি আমি আরজি কিবরিয়া এবং আমার সঙ্গে রয়েছে যাহা বলিব সত্য বলিব অর্থাৎ জেবিএসবি টিম, আরজি সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে আমাদের অতিথিকে দেখবার জন্য, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradioFM89.2, ওখানে যাবেন, যাওয়ার পর আপনি অবশ্যই লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। একটু পরেই ফিরছি, সাথে থাকুন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং রয়েছে আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আক্তার। তার জীবনের অপ্রিয় সত্য, ভুল কিংবা অপরাধ যাই বলি না কেন, সবকিছু নিয়ে অকপটে লাখো মানুষের সামনে নিজের বিবেক বোধের জায়গা থেকে স্বীকার করছেন আজকে সবকিছু। এবং এই মানুষটি সমাজের একেবারে প্রান্তিক পর্যায়ের খেটে খাওয়া একজন মানুষ, কিন্তু আমি তাকে স্যালুট জানাতে চাই যে তার ভেতরের বিবেক বোধ তাকে আজকে যে আসনে বসিয়েছে, এই বিবেক বোধটি সমাজের অনেক উঁচু তলার মানুষ যারা আছেন তাদের মধ্যে যদি থাকত, তাহলে হয়তোবা আমাদের সমাজের চেহারা আজকে অন্যরকম হতে পারত। আমরা বিলিভ করি প্রিয় শ্রোতা যে প্রত্যেকটি মানুষই বিবেকবান মানুষ, এবং তার ভেতরের সুপ্ত বিবেককে যদি জাগিয়ে দেওয়া যায় তাহলে সমাজ, রাষ্ট্র তথা দেশের চেহারা পাল্টে যাবে। যাহা বলিব সত্য বলিবতে আজকে আক্তারের জীবনের যে অপ্রিয় সত্যগুলো সেগুলো শোনার পরে আপনার ভিতরে যদি অনুভূত হয় যে আপনি আপনার জীবনের ভুল এবং অপরাধগুলো স্বীকার করবেন, আপনি আসতে পারেন, চাইলে নিজের নাম গোপন রেখেও আপনি স্বীকার করতে পারেন এবং হাজারো লাখো মানুষকে বলতে পারেন যে আপনার মতো ভুল এবং অপরাধ যেন কেউ কখনো না করে। আসার জন্য নিয়মটি হচ্ছে, প্রথমে আপনার সেলফোনে লিখবেন ABC JBSB আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আপনি যেখানে ছিলেন যে আপনি বলছিলেন যে দেড় লাখ টাকা লাগবে এবং আপনার পরিবারের কাউকে খুঁজছেন উনি আপনার রোগটা জানানোর জন্য, তারপর
জি তারপরে উনি বললো গিয়াস ভাই নাম, যে বলল যে তুমি কি পারবা তোমার বাড়ির ঠিকানা দেওয়ার জন্য? আমি বললাম না, আমি দোকান থেকে চলে আসছি, বুঝতে পারি আমি আমার সম্পদ থেকে আমার বাবার থেকে আমি ছিন্ন, আমার বাবা আমার কিছু দেয় নাই, তাহলে কি করবা?
আমার স্ত্রী ছেলে মেয়ে কিন্তু তখন দেশের বাড়িতে, তখন বললো তাহলে তোমাকে তোমাকে তোমার শ্বশুরবাড়ি পাঠিয়ে দেবো। আমি বললাম হ্যাঁ দেন। পরে খালি এটুকু বললো যে তুমি ভালো না কিন্তু। তারপরে বললাম ভাই ভালো না কি হয়েছে আমার কি হয়েছে বলেন, যদি চিকিৎসা করাতে পারে তোমার শ্বশুরে তাতে বাঁচবার, তাহলে তুমি মারা যাও, তুমি বাঁচতে পারবা না। তিনি কাগজ দিল না আমাকে, ওই রিপোর্টের কাগজ যে এক্সরে করছে চেক আপ করছে কাগজ দিল না আমাকে, না তো জানে যে আমার শ্বশুর গরিব। তারপর আমার শ্বশুর বাড়ি গেলাম, যাওয়ার পরে আমার স্ত্রী আমার ওয়াইফ দেখে আমাকে দাব বেড়ে ধরলো, অনেক কষ্টে গেছি, হাঁটতে পারি না একা একা, আমি কঙ্কাল হতে কিছু খাইতে পারি না। তখন যাবে তো চিৎকার পারতো, তোমার কি অবস্থা হয়েছে কি অবস্থা, সবাই বলতো সে বাঁচবে সে মারা যাবে। তখন আমার শাশুড়ি তো বললো যে কি কি হয়েছে তোমার, কি চিকিৎসা কি চেক আপ করেছো না করেছো, কাগজপত্র দেওয়া দিই। পরে আমি বললাম আম্মা পারবেন না, কারণ আপনারা গরিব মানুষ, আপনাদের টাকা নাই, এত টাকা নাই, প্রায় 1.5 লাখের উপরে টাকা লাগবে বলে এই কথা বলছে, তো আমার আশা ছেড়ে দেন। তারপর আমার ওয়াইফ অনেক কান্দাকানি করতেছে, আমার ছেলে এবং আমার মেয়ে অনেক কান্দাকানি করছে, আব্বুর কি হয়েছে কি হয়েছে, মানে আমার চেহারা পাটলে গেছে দেখা মানে বুঝতে পারে না। তখন আমি শুধু ওই একটা চিন্তাই আমি করি যে আমার আল্লাহ কষ্ট দিচ্ছে কি, ওই আমি একটা অপরাধ করলাম, একটা মেয়েকে জীবন নষ্ট করলাম। তখন আমার ভিতরে জ্ঞান আসছে যে আমি একটা অপরাধের জন্য কি আমার এই কষ্ট এই শাস্তি, আর আমি যে ওই সন্ত্রাসের কাছে জড়িয়ে গেছি আমি তো কোনো অন্যায় করিনি, তার আগে তো আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাকে সবটা ফিরিয়ে নিয়েছে। হায় আল্লাহ আমি কি অপরাধ করলাম, এই একটা অপরাধের কারণে তুমি আমাকে জীবন দিয়ে দিবে। তো রাত্রে খালি কাঁদতাম আর পেটের যন্ত্রণায় আমি ঘুমাতে পারতাম না, অর্থাৎ আলসার থেকে ক্যান্সার হয়ে গেছিল আর কি। তখন এই ছোট একটা ডাক্তার দেখাছিল আমার শ্বশুর নিয়ে তাদের এলাকায়, তখন ডাক্তার স্পষ্ট হয়ে গেছে সে বাঁচবে না। তারপর একদিন রাত্রে আমার স্ত্রী আমার খালি সবসময় কান, তখন আমার ওয়াইফকে বললাম তোমার রূপ আছে যৌবন আছে, আমি তো বাঁচবো না মারা যাবো, তো আমার ছেলে এবং মেয়েকে যারা ভালোবাসবে দেখবে আদর করবে বিয়ে হলে তুমি তাদের তাকে বিয়ে করো, আর নাহলে অন্যথায় বিয়ে তুমি করো না। বলার পরে সে চিৎকার গেল, এভাবে প্রায় 15-17 দিন চলে যা, আমি কোনো কিছু খাইতে পারি না, কোন ভাবে বেঁচে আছে আর কি। একদিন রাত্রে ওই পেটে যন্ত্রণা নিয়ে আল্লাহর কাছে আমি খুব কান্দতেছি যে আল্লাহ আমি যদি অপরাধ করি জঘন্য অপরাধ করি আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমি তওবা করতেছি আল্লাহ তুমি মাফ করো আমাকে। তখন বলতেছি যে আল্লাহর কাছে আল্লাহ ছোটকালে আমার মা নিয়ে গেছো, মায়ের আদর পাই নাই, স্নেহ পাই নাই, ভালোবাসা পাই নাই, কিন্তু আল্লাহ আমি একটা ভুল করছি, এর জন্য এত কষ্ট, আল্লাহ তুমি আমাকে মাফ করো ক্ষমা করো, আমার ছেলে মেয়ে দিকে তাকায় তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ। তারপর এগুলো বলতে বলতে মনে মনে আল্লাহ আল্লাহ জিকির করতাম একটু, অনেক রাতে আমি একটু শান্তি পাই, একটু ঘুমাইছি, ঘুমানোর পরে আমি স্বপ্নে দেখছি যে আমি বাসে করে কোন এক জায়গায় নিরুদ্দেশ্য কোন উদ্দেশ্যহীন আর কি, কোন উদ্দেশ্য নিয়ে যাচ্ছি, আমি যাচ্ছি জামানের পর একটা ব্রিজ পার হলাম, পার হইয়া তখন আমি এক পানির চায়ের দোকানকে জিজ্ঞেস করতে স্বপ্নে জিজ্ঞেস করতেছি যে ভাই আমি অমুক জায়গায় যাবো, কিন্তু কোথায় যাবো আমি নিজে বলতে পারছি না, কিন্তু অমুক জায়গায় যাবো ভাই রাস্তা কোনটা, তখন সে আমাকে হাত দিয়ে রাস্তা দেখাই দিল, দেখাই দিছে, দেখা দেওয়ার পর আমি গেছি সেখানে, যাই দিই হাজারে হাজারে মানুষ নামাজে খারে নামাজ পড়তেছে সব হুজুর মানুষ। তখন আমি বললাম যে আমি এখানে আসলাম যখন গা, তাহলে আমি নামাজটা শেষ করে তখন আমি উজু করে ওখানে পুকুর আছে একটা উজু করে তখন নামাজে দাঁড়ালো, নামাজ শেষ করলো, নামাজ শেষ করে সবাই মোনাজাত দিল, মোনাজাত দিয়া মিলাদ পড়লো, মিলাদে কিছু তোবার হবে খাওয়ালে মানে বিরিয়ানি জাতীয় এরকম, আমি খাইলাম, আমি খাইতে খাইতে যাচ্ছিলাম না, তখন খাইতে আমি না চাচ্ছি তখন গা ওই আমার প্লেটটা অথবা বিয়ারা প্যাকেট প্লেটটা কিন্তু আমার সামনে, এখন সবাই চলে গেছে কিন্তু আমি একে আমার ভয় লাগতো, খুবই ভয় লাগতো, আমি কেমনে যাবো কোথায় যাবো আমি কি যাবো কই যাবো না বাড়িতে যাবো না কি হবো। তখন নূরের মতো একজন হুজুর মানুষ একদম নূরের মতো স্বাস্থ্য ভালো, সে হঠাৎ করে করছে জিনিস আমার সামনে স্বপ্নে দেখতেছি কিন্তু আমি সামনে আসছে, আসা পরে বলতেছে যে তোমার একটু খান হুজুর, আপনাকে চিন্তা করলাম না করে পরিচয় নাই দিলাম, তোমার খান, খাইছি, খাওয়ানোর পরে দুইবার মুখ দিছে আর কি, খাইছি খাওয়ানোর পরে পরে আমার মাথায় হাত দিছে, হাত দেওয়ার পর হঠাৎ দেখি নাই, নাই না দেওয়ার পর তখন আমি কিন্তু বাসায় আয়া ডাকতেছি আমার ওয়াইফের নাম ধরে, এই দেখে না দরজা দরজা খুলো দরজা খুলো দরজা খুলো, আসলে কিন্তু আমি যে ঘুমাইছিলাম সেই ঘুমাতেই কিন্তু ওরে ডাকতেছি, আমি ঘুমাতে সতর্ক করে ডাকতেছি, ডাকতে এই রেখা না তুমি একটু উঠো, রেখা না একটু উঠো, বসে বসে উঠছে, কি হয়েছে কি হয়েছে, তখন কিন্তু পেটের যন্ত্রণা নাই আমার। পরে তারপরে আমি বললাম আমাকে কিছু খাইতে দাও, পরে বলতেছে হঠাৎ করে খাইতে যেতে দেবো, বলতেছে যে তুমি কি খাবা হনকা, এতটা খাইলে তো আবার তুমি বমি করে দিবে, আমি না গো তুমি আমার খেতে দাও, আমার খুব ক্ষুধা লাগছে, ঠান্ডা ভাত আর কাঁচকলার ভর্তা ছিল আমাকে ভাত দিছে, বিশ্বাসের উপর সত্য দেবো তো আমি খাই না কিছু, ওই ভাত খাই কিন্তু আরো বাধ্য আমাকে,
সকালবেলা এখন দেখি আমার পেটে যন্ত্রণা নাই, আমি একা একা উঠতে পারতেছি। এখন তো মনে করেন আস্তে আস্তে আমি সুস্থ হইতেছি, কিন্তু তারপর ভাই আমি আস্তে আস্তে ভালো হচ্ছি, ভালো হইতেছি। ভালো হওয়ার পর মাত্র দেড় মাসের মধ্যে আমি আবার ঢাকায় চলে আসি আমার বউ ছেলে মেয়ে নিয়ে,
পুরো সুস্থ,
পুরো সুস্থ। এখন তো আমার মাথায় চিন্তায় আমি কাকে দেখলাম, কে আমাকে কারু ছেলে আল্লাহ আমাকে ভালো করলো, দেখার জন্য আমি পাগল, কিন্তু আমি আর দেখতে পাইতেছি না। তখন আবার আয়া হে ভ্যান গাড়ি আমি চালাইতেছি,
আমাদের চোখের সামনে যা দেখি আমরা তার বাইরেও বিশাল এক জগৎ আছে, সেই জগৎটা এখনো এখন পর্যন্ত অনাবিষ্কৃত এবং সেই জায়গাটাকে অস্বীকার করে না বিজ্ঞান। আমরা তার প্রতি সম্মান রেখে আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একেবারেই আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তার জীবনে যে ঘটনাগুলো ঘটে গেছে সে তার বিলিভের জায়গা থেকে সেটাকে উপস্থাপন করছে, সেটার প্রতি আমাদের রেসপেক্ট রাখা উচিত। সেই কাজটি যাহা বলিব সত্য বলিব সচেতন ভাবেই করছে। ওকে, তারপর
তারপর যখন ঢাকা এসে সবাই অসহ্য হয়ে গেছে, কি ব্যাপার, এই মানুষ কেমনি ভালো হলো, কেমনি সুস্থ হয়ে গেল, কিন্তু মনে মনে আমি এই লোকটাকে খুঁজতে খুঁজতে থাকি। ভাইয়া বিশ্বাস করবেন চারটা বছর চলে গেল, এই লোকটা খুঁজে পেলাম না। না হওয়ার পর আবার আমার সংসারে এমন মেয়েটা আমি বড় হয়েছে, ছেলে বড় হয়েছে, কিন্তু বুঝছেন, কিন্তু আমার অভাব আবার দেখা দিল, এত অভাব দিল যে তখন আমি আর কোনো কিছু করতে পারি না। কোন ব্যবসা করতে গেলে ওই টাকা আসে না, কোনো কিছু তোর টাকা আসে না। না আসার পরে তখন আবার আমার ফ্যামিলি সব পাঠাই দিলাম দেশে, শ্বশুর বাড়ি এলাকা পাঠাই দিলাম। পাঠাই দেওয়ার পর তখন আমি একলা থাকি, একলা করি, কিন্তু মানুষের যে ঋণ করছি আমি 30-35 হাজার টাকা ঋণ করছি আমি, সবাই রাস্তায় আসছে আমার ব্রিগেড দেয় টাকা দিয়ে, টাকা নিলে অপমান করবো, জামা খুলে রাখবো, এমন করে অমুক করে, অনেক আমাকে অপমান গ্রস্ত আছে, আমাকে অনেক অপমান করতেছে। করার পরে তখন আমি কিন্তু ওই যে ওই ভ্যান গাড়ি চালাই আর ই করি, কিন্তু টাকা আসে না।
আপনি যেই অপরাধের কারণে আল্লাহর কাছে মাপ চাইলেন, সেই অপরাধে অপরাধটি যার সাথে করেছিলেন তার সাথে কি, ও তো বলেছিল যে পরবর্তীতে কথা হবে, পরবর্তীতে কথা বলতে
বাদ রয়ে গেছে। তার পরবর্তীতে ভাইয়া ওই অমনের যখন আমি বিয়ে করছি আর কি, তখন তার কিন্তু সংসার ভেঙে যায়, সেটা
তার সংসার ভেঙে যায়,
জি হে পছন্দ করলো না, সংসার ভেঙে যায়, ভেঙে যায় দেশ শুনছে আমি বিয়ে করছি। তারপরে অনেক কাজ শেষে কিন্তু বুঝতে পারে, আমি কিছু জানি না, কিন্তু আমার অনুভূতি যেটা ছিল আর কি, সে আমার কিছু বলতে চাচ্ছিল আর কি। তারপরে অনেক কাছে কাজ পরে কিন্তু ওনার সাথে ফ্রি, উনি কোনো কিছু মনে রাখে নাই। তারপরে যে ওনার আবার দ্বিতীয় বিবাহ হয়েছিল, সে অনেক সুখী কিন্তু এখন, এবং এমন হয়েছিল আমি যদি কোনো টাকা পয়সার দিক দিয়ে কোনো ঠেকতাম এবং কি কোনো অভাব উনি খবর পাইলে কিন্তু আমার বাসায় টাকা দিয়ে দিত,
সাহায্য করত,
সাহায্য করতো অনেক অনেক।
তার কাছে ব্যক্তিগত ভাবে মাপ চেয়েছেন কখনো, ক্ষমা চেয়েছেন?
হ্যাঁ, আমি এই বললাম একদিন ওনার বাসায় যাই, দ্বিতীয় বিবাদন হয়তো হানকা, যা বলছি যে দেখো ওটা এটা মনে করবো অ্যাক্সিডেন্ট, আমার মন ঠিক ছিল না, কিছু না, তুমি মনে কিছু রাখছো। পরে বলে না আমি তো ওটা ভুলেই গেছি, এবং কি আমি তোমাকে অন্যভাবে চিন্তা করছিলাম, কিন্তু আসে দেখি তুমি বিয়ে করে ফেলছো আর কি।
আচ্ছা আচ্ছা।
পরে আমি কিন্তু অনেক কাঁদছি ওর হাত ধরে, তুমি আমাকে আগে কেন বলোনি বলো, অথবা এটা খবর দিতে পারতাম, আমি তো বিয়েটা করতাম না। পরে যাক, আমি তো ঋণগ্রস্ত হয়েছি, তখন আমি চলে যাবো অথবা মারা যাবো আর কি, আর ভালো লাগতেছে না আমার এই সংসারে, ভালো লাগতেছে আমি মারা যাবো চলে যাবো। তখন মালিবাগ গ্রামে যখন আমি ওই ওখানে ব্যান রাখে লাঞ্চের সময় কেসের বিক্রি করতাম, তখন একটা লোক নাম জামান, সে আমাকে ফলো করছে, ফলো করার পরে তখন আমাকে ডাক দিচ্ছে দোকানে, বলতেছে যে আপনি কি দেখান কি করেন, আমি কান্দাছেন আবার কি দেখেন, ভাই আপনি কথা বলে আর খেয়ে আমার এই ব্যাপার। পরে আমাকে সে ইস্কা দেয়া একসাথে দূর করে, আমি যেতে চাই না, দূর করে আমাকে লয়ে গেছে। তারপর এক সময় ওখানে থেকে খুকন ভাই নামে উনি এখন পরিচয় হলো, পরিচয় হওয়ার পরে আমাকে বললো যে আপনি আমাদের এলাকায় চলে আসেন, আমি আপনাকে ক্যাসেট করে দেবো এবং গাড়ি করে দেবো, ওখানে ক্যাসেট করে বেচবেন।
আচ্ছা,
ভালো হবে। ওই আপনি আমার ওয়াইফকে বাড়ি থেকে লয়ে পড়ছি দেশে থেকে ঢাকাতে, আর পৌঁছালে, পৌঁছে হওয়ার পর তো আসলাম, আমার ওয়াইফকে নিয়ে আসলাম, সে আমাকে গাড়ি করে দিল এবং আমি আশুলিয়া জামগড়া ঘুরে ঘুরে ক্যাসেট বেচতাম, ভালোই চলছিল সংসার। চলার পরে তখন খুকন ভাই বাড়িতে ছিলাম 6 মাসের মতো, তখন সৈরে আইছি এপাশে, এবার সরে আসি একটা বাড়ি তাইছি, মানে তখন সেই কারেন্ট ছিল না এলাকায় ভাই, কারেন্ট ছিল না, তারপর অন্ধকার। তখন যে লোকের বাড়িতে আসলাম ভাড়া, তখন সে বললো যে আপনি বাড়ি দেখাশোনা করেন, কিন্তু আমার কোন ভাড়া দেওয়া লাগবে না, গরিব মানুষ যেহেতু থাকেন। বললাম যে ভাড়া কারেন্ট নেই, কিছু কারেন্ট আইনে দেবো, অল্প বাসা ভাড়া ছিল তখন 500-600 করে ছিল। তারপরে কারেন্ট নাই এবং মানুষের চলাচল খুব কম, তখন বউ বাচ্চা নিয়ে আমরা ওখানে থাকি, এর মধ্যে কিন্তু আবার ছোট একটা মেয়ে আমার হয়েছে, কিন্তু
তাহলে তিন ছেলে মেয়ে হলো আপনার?
জি, তিন ছেলে মেয়ে হলো। হওয়ার পর আর ওখানে আসলাম, আসার পর থাকতেছে, কিন্তু বাড়াবুড়ে লাগে না, বাড়াবুড়ে আমি দিই, আমার লোকে বাড়িওয়ালা ভালো ব্যবহারই করতেছে, কিন্তু তখন কারেন্ট আসলো,
বাড়িতে কারেন্ট আসলো, এবং কি একটা সিঙ্গাপুরের ট্রেনিং সেন্টার, মানে সিঙ্গাপুরের লুক পাঠা, ওখানে ট্রেনিং দিয়া সিঙ্গাপুরের লুক পাঠা, ওখানে ওই ওই এলাকার মানুষে প্রতিষ্ঠিত করলো, ওখানে বিরাট জাকজমক হয়ে গেল আর কি। ওই অনেক পোলাপান ছাত্র আসলো, আসার পরে ওখানে অনেক জাকজমক কারেন্ট করে আইলো, অনেক কিছু হইলো, আনার পরে তখন আমি ওই বাসা ভাড়া দিতে লাগলাম, বাসা তখন ভাড়া দিই 1200-1500-2000 এরকম করে ভাড়া দিই। ভাড়া দেওয়ার পরে 4 বছর কিন্তু সেখানে রয়েছিলাম। তেমন সময় কিন্তু আমার মেয়েকে কিন্তু স্কুলে দিয়েছিলাম, স্কুলে ক্লাস 3-4 পর্যন্ত বুঝে পড়ছিল, পড়ার পরে আমার বড় মেয়ে কীর্তি দিলে, ইতি করে ডাকতাম ডাকনাম সেই। তারপরে এখন না অভাবের সংসার, আমি একটা ছোট দোকান করছি, তারপরে আমার ওয়াইফ গার্মেন্টস চাকরি করে, আমার ছেলে এখানে এক দোকানও দিছি, আমার পিচ্চি মেয়েটা আসা, মানে আমার ছোট মেয়েটা নিয়ে আমার বড় মেয়ে থাকে বাড়িতে, আমি দোকানদারি করি, কিন্তু আমি তো লাঞ্চে বাসায় আসি, রাত্রে বাস তাড়াতাড়ি আসে বুঝি আর কি। আর আমার ওয়াইফ তো মনে মনে 8-10 সময় এইভাবে আসে। আসলে আমার মেয়েটা ভালোই বড় হয়েছে।
তখন যখন আপনি মেয়েটার কথা বলছেন তখন মেয়ের বয়স কত?
ইতির বয়স তো 11-12 বছর।
11-12 বছর, ওকে।
কিন্তু বয়স কম হলে কি মানে স্বাস্থ্যগত অনেক সুন্দর চলন হয়েছিল, তো খুবই খুবই সুন্দর ছিল। হঠাৎ করে একদিন আমার যে বাড়িওয়ালা আর কি মালিক, বাড়িওয়ালা মালিক, উনি যা দোকানে গেছে গাড়ি আছে, উনি এবার এটা ইয়ে কন্ট্রাক্টর আর কি হয়ে গেছে। যাওয়ানোর পর এখন আমাকে বলতে আমি ফোন দিয়ে আসা, আসলে কিন্তু আমাকে ফোন দিয়ে আসে, হ্যাঁ
বাড়িতে আসে, বাড়িওয়ালা আসলে আপনাকে ফোন দিয়ে আসে,
হ্যাঁ ফোন দিয়ে আসে। পরে কল কই আপনি দোকানে, তখন দোকানে আসছে, আসার পরে বলতেছে মানে আধা কিলো দূরে বাসার থেকে দোকানটা, মানে আধা কিলো দূরে।
আচ্ছা,
তোর বলতেছে যে ওই চা খান, চা খাইতে পান খাই, খাওয়ানোর পর কয় কি কলে মেয়ে কিন্তু বড় হইতেছে, ভাবি কি বললেন গার্মেন্টসটি বাদ দেয়। হ্যাঁ ভাই, এই প্রোগ্রাম আমি নিশ্চয় আমি বলছি যে এই মাসটাই করবে আর কি, সামনে 2 দিন আছে, 1 তারিখে সেই ডিজাইন দিবে আর কি। তো ভাই আর কোনো কিছু? আমি বলছি হ্যাঁ আরো কিছু দেখছেন নাকি? পরে কয় কি কলে শাহিন নামের যে ছেলেটা আপনার ছোট মেয়ের লেখাপড়া করাইতেছে এবং আপনার বড় মেয়ের বুঝি করা, কিন্তু এটা এইগুলো খারাপ দেখলাম, শাসন করে মেয়েকে শাসন করেন, এই দেখেন আমার জীবনের দুর্ঘটনা নাই মাসে বুঝছে আমার জীবনের। যে ভাই কি দেখছেন? কি দেখছেন কল দেখি নাই, শুধু এইটুকু বলে শাসন করে মেয়েকে শাসন করেন, হয়তো ভালো তো নেই বলছে। তারপরে আমি বাড়িতে আসি, দোকান বন্ধ করে বাড়িতে আসি, বাসে আমার ওয়াইফ অফিস থেকে আসি, আসার পরে তখন ওদের কিছু বললাম না, না বলার পর খালি ওর মায়ে কি করলাম, ওর মাকে বললাম যে মেয়েটাকে একটু শাসন করো, ই করো, আর ওনার কাছে পড়াইও না।
শাহিনের কাছে পড়তো?
হ্যাঁ হ্যাঁ, উনি আমাদের বাড়ির ভাড়াটা ছিল।
শাহিনও আপনাদের বাড়ির, মানে ওই যে বাড়িতে আপনি ভাড়াটি থাকতেন সেই বাড়ির ভাড়াটিয়া ছিল। শাহিন ছেলেটা কে আসলে? উনি কোন ক্লাসে পড়তো?
উনি লেখাপড়া শেষ করে উনার খালা, উনার খালা এবং মামা থাকতো আমাদের বাসির ভাড়া থাকতো,
জি
ওদের সাথে থাকতো আর কি।
আচ্ছা, সেই ছেলে আপনার মেয়েকে প্রাইভেট পড়াতো, আপনার বাসায় এসে পড়াতো?
না, ওই বাসাতে থাকতো।
আচ্ছা, খালা নানার বাসাতে থাকতো, ওখানে আপনার মেয়ে পড়তে যেত?
হ্যাঁ পড়তে যেত, মানে দোতলা দুটো রুম ছিল আর কি, ওখানে ওরা থাকতো। তো
আপনার কয়তলা থাকতেন?
আমার নিচতলায় থাকতাম।
তাহলে নিচতলা থেকে উপরতলা যেত আপনার মেয়ে পড়াশোনা?
হ্যাঁ পড়াশোনা করতো। আমি বললাম ভালো লেখাপড়া করতো। হ্যাঁ
আচ্ছা,
ওনার মাকে বললাম যে পড়তেছে তো ভালোই, তুমি তো 1 তারিখে চাকরি ছেড়ে দেবা তাই না? হ্যাঁ, তাহলে তো বাসায় থাকবা, মেয়েকে দেখতে পারবা, সমস্যা হবে না। কিন্তু ভাই 29 তারিখের ঘটনা, তখন
কত সালের 29 তারিখ? এটা কত সালের?
11 সালের নভেম্বর মাসে,
2011 সালের নভেম্বর মাসে।
জি জি, তার আগে কিন্তু আমি আমার বাসায় ছিল না, অবশ্যই বাসায় ছিল না। তখন আমি দেখতাম যে ওই বাইরে আমার মেয়েটা ঘোরাফেরা করতেছে, আমার ছোট মেয়েটা ঘোরাফেরা করতেছে, তখন আমি ডাক দেয় না ওকে, আমি ঘরের মধ্যে মানে ওই জিত বাড়িওয়ালা বলে গেল, ওই জিদে ওদিন তো মারতে পারিনি গে, ওই জিদে মনে করেন আমি ওনাকে প্রথমে বল, আমি এর আগে কিন্তু আমি সাউন্ড দিছি, বলছি যে মা তুমি সাইনের লোকের পড়া তোমার দরকার নাই।
আপনি কিছু কিছু ঘটনা হয়তো আপনার ইমোশনের কারণে বলতে পারছেন না, আমি পুরো ব্যাপারটা বিস্তারিত জানতে চাই।
তারপর আমি ওকে বললাম তুমি তো একটা থাকবে, তাহলে একটু শাসন করো।
হ্যাঁ
শাসন করো। তারপর বললো কি করছে নিয়ে, কি করছে? আমি দেখুন বড় হইতেছে, মাসে কান্না কুন্না করতেছে করবো, এবং আমি যার বাড়ি থাকি হার অপমান হবে, আমি অপমান হমু, তো সাইনের কাছে পড়তে না করো।
আচ্ছা,
পরে আমার ওয়াইফ বললো যে তুমি কয়ো, আমি তো ভাড়াটা দিয়ে ভাড়া দিই নি, তুমি কয়ো। তারপর আমি উনাকে শাহিনকে বলছিলাম আগের মাসে তোমরা কিন্তু বাসা ছেড়ে দিবা,
আপনি শাহিনকে ডেকে বলে দিলেন বাসা ছেড়ে দেওয়ার কথা। ওই বাড়িটার কেয়ারটেকার আপনি ছিলেন, আপনি ভাড়া দিতেন, বাড়িওয়ালা আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে যেত। ওকে
হ্যাঁ ছেড়ে দিতাম। পরে বলছে যে কেন খালো, কেন খালো? আমি বলি কেন খালো, কেন উত্তর নাই, আমি এরকম যুবক পোলা আমার বাসা ভাড়া দিব না। আমি কিন্তু ছেলে হিসেবে একাই ছিল, কিন্তু আর সব ফ্যামিলি ছিল,
সব ফ্যামিলি ছিল। ওকে
তাও আমি এটা শুনছি, কিন্তু আমি যখন বললাম ওকে ডাক দেন, বলছি যে আমার মেয়েটা শুনছে, শোনার পর তখন আমার মেয়ে আমার সাথে কথা বলে না, কিন্তু তখন আমি বুঝতে পারিনি যে আসলে সে কষ্ট পাইতেছে,
মেয়েটাকে তো এর আগে আপনি কোন শাসনও করেননি, কথাও বলেননি, মেয়েটা আপনার সাথে অটোমেটিক্যালি কথা বলা বন্ধ করে
দিয়েছে? কথা বলা খুব কম করে, আমি যখন ভাত খাইতে আসি ডাক দিতাম মা আসার বাধ্য আমাকে, মানে খালি আমার মুখে চাই থাকতো, কিন্তু আসলে তো আমি বুঝতে পারতাম না কখনো, কোন সময় বুঝতে পারতাম যে কি ঘটনা কি হয়েছে না বুঝতে পারতাম না। না থাকার পর আমি বললাম যে মা তুমি কথা কও না কেন, তুমি ভালো করে গুছু করে জামা কাপড় তো খুব বানাই দিতাম আমার মায়ের, কিন্তু মাস্টার ডাকতাম না, মা তোমার তো অভাব নাই কোনো কিছু, আমি তো কষ্ট করি তোমার মায়ের কষ্ট করি, তুমি তো তোমার জামা কাপড় তুমি এইভাবে থাকো কেন, যাবা কর্মনি, হ্যাঁ আব্বা কর্মনি, এইভাবে বলতো। বলার পরে একদিন
ছেলেটাকে চলে গেল আপনাদের বাড়ি থেকে?
না যায় নাই, মানে এক তারিখে আসতে তো দেরি হবে আরো। পরে তারপরে আমি মেয়েটাকে একদিন দুপুর বেলা দোকান তুলে যাই, হ্যাঁ রে ডাক দেয় না, দেখলাম কিন্তু সাইনা বা আমার পিছে মেরে চিপস কিনে দিয়েছে, জুস কিনে দিয়েছে, ওই টাকা দিয়েছে আমি দেখতেছি। দেখার পর আমি রাগ হইলাম, রাগ হওয়ার পর তখনকার যারে না করলাম যারে বাড়িওয়ালা বিচার দিল আমার কাছে, তারপরে আমি ডাক দেয় না।
আপনি এখনই কান্নাকাটি করলে আমাদের লিসনাররা?
আমি তো স্যার মারছি স্যার, আমি তো রাখতে পারি না, আমার কলেজের টুকরা ছিল তিন ছেলে মেয়ের ভিতরে আমি মা ছাড়া ডাকতাম না, আমার মা ছোট কালে হারাইছিলেন, আমি মা পাইছিলাম, ওই জন্য স্যার আমি রাখতে পারি।
ঠিক আছে বলুন, আপনি আপনার মতো করেই বলুন।
তাহলে আমি মারছি মায়ের, কিন্তু কাঁদছি অবশ্যই আমি।
দেখে কি বললেন আপনি ওকে?
বললাম তোমার সাইন থাকবো তুমি যাবা না, সে বাড়াইটা আমার বাড়িওয়ালা ম্যানেজার, কি আর টাকা তুমি ওখানে যাবো কেন, তোমায় বলছি না তুমি যাবা না, কথাবার্তা কিচ্ছু বললো না, একটা কথা বললো না।
কিভাবে মেরেছিলেন আপনি?
হাত দিয়ে মেরেছিলাম, আর ভাড়াটা ফিরেছে আমাকে, আমি হাত দিয়ে অনেক মারছি।
জীবনে প্রথম ওর গায়ে হাত তুলে?
জি জি জি। আমার মনে হয়েছে যে আমার এই আটটা আমি শেষ করে দিস, তারপরে আমার দিকে টাকা দিয়েছে সে কথা বলে না, আমি ভাত না খাই চলে গেলাম দোকানে চলে গেলাম, যাওয়ার পরে সেদিন আর কোনো কিছু হয়নি।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গিয়েছে, বিরতি অনেক নিষ্ঠুর একটা সময়, যখন ঘন্টাটা বাজে তখন আমাদের কিছু করার থাকে না। বাবার কান্না সন্তানের জন্য যে কি জিনিস, সেটা প্রথম সামনাসামনি দেখলাম, জীবনে আমার কোনোদিন দেখার সুযোগ হয়নি। সন্তান বাবার জন্য কেঁদেছে, সন্তান তার মার জন্য কেঁদেছে, আমি বহু পর্বে দেখেছি এসব, কিন্তু বাবা যখন সন্তানের জন্য কাঁদছেন সেটা যে কত ভয়াবহ, কতটা নির্মম হতে পারে এবং কেন এই নির্মম কান্না, সেটা আমরা জানব ঠিক একটা যে টাইম চেক, তার পরপরই যে বিএসবি ফিরে আসছে পুরো টিম নিয়ে। তখন আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, আমাদের এই আজকের অতিথি আক্তার, তার জীবনের ভুল এবং অপরাধগুলো যদি আপনারা তাকে দেখার প্রতি কোনো আগ্রহ পোষণ করে থাকেন তাহলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradioFM89.2, ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা শুনেছেন তাদের সবাইকে আমরা একটি SMS পোলের মুখোমুখি করতে চাই। যারা আক্তারকে বিলিভ করছেন, বিশ্বাস করছেন, তারা লিখবেন ইয়েস, যারা করতে পারছেন না তারা লিখবেন নো। লেখার নিয়মটি হচ্ছে, প্রথমে আপনার সেলফোনে যান, সেলফোনে গিয়ে লিখুন ABC স্পেস ইয়েস অথবা নো, লিখে পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। চট জলদি পাঠিয়ে দিতে হবে। SMS পোলের রেজাল্ট নিয়ে কাজ করছে আর যে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু, একটু পরেই আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেব SMS পোলের রেজাল্ট। ফিরছি ঠিক রাত একটার টাইম চেকের পরপরই, সাথেই থাকুন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। রাত একটা বেজে গেছে প্রিয় শ্রোতা, ঠিক কয়েক সেকেন্ড আগে আমরা ফিরে এসেছি আবারও যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন আক্তারকে, তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে আজকে মুখোমুখি হয়েছে লাখো মানুষের। আপনারা কান পেতে আছেন ABC রেডিওতে, জীবনের সবচাইতে ক্রুশিয়াল মোমেন্টের মুখোমুখি এই মুহূর্তে আমরা। আমরা তার কাছে যাব, যাবার আগে বলতে চাই SMS পোলের রেজাল্ট, কম্পিউটার আমাদেরকে কি বলে, চলুন আমরা দেখে আসি কত শতাংশ মানুষ আজকে আক্তারের জীবনের অপ্রিয় সত্যগুলোকে বিলিভ করেছে, কত শতাংশ মানুষ এটা বিলিভ করেনি।
Yes, 98%. No, 1%. No comments. 1%.
কম্পিউটার বলছে 98% ইয়েস, এবং 98% ইয়েস বলছে, 1 হচ্ছে নো কমেন্টস এবং 1 হচ্ছে নো। আমরা ফিরে যেতে চাই আক্তারের কাছে এবং একই সাথে আপনাকে বলতে চাই, আপনি যদি আসতে চান আক্তারের মতো আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে স্বীকার করতে চান, সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। আমাদের টিম মেম্বার যারা রয়েছে তারা আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করবে এবং হতে পারেন আপনি আগামী সপ্তাহের অতিথি আক্তারের মতো। যে জায়গাটা থেকে ফিরবো এটা খুবই কঠিন একটা জায়গা আমি জানি, কিন্তু কষ্টের জায়গাটা বুঝতে পারি, কিন্তু ঘটনাটা এখন পর্যন্ত পরিষ্কার নয়। আপনি আপনার মেয়েকে প্রচুর মেরেছিলেন এবং আপনি সেই জায়গাটিতে ছিলেন, আমরা ওখান থেকে ফিরতে চাই। তারপর
আমি দোকানে চলে যাই, দোকান চলে যাওয়ার পর আমি দুপুরে খাই জানি, আমার মাকে মারছি, জীবনের প্রথম আমি গায়ে হাত তুলছি, আমার সাথে কথা বলে রেখার চাইছি।
সবসময় মা বলেই ডাকতেন না?
জি, মা ছিল তো, অত মা ছিল না, ওই জন্য মা পেয়েছিলাম, মা করে ডাকতাম। আমাকে খুব ই করতো, আমাকে কি বলবো, আমাকে খুব মনে বাবা আব্বু করে, আব্বু আমার আব্বু ডাকতো, বাবাও না আব্বাও না আব্বু। আমি কষ্ট করতাম কিন্তু আমি কোনো সময় কষ্ট দিতাম না, জামা কাপড় অনেক অনেক জামা কাপড় আমি মায়ের পছন্দ মতো যেটা পছন্দ সেটা কিনে দিতাম। চলে আসি আমি দোকানে, চলে আসার পর এইটুকি, তারপরে ভালো চলতেছে এবং কি ওই ওনার যে চলে যাবে, সাহেদারে চলে যাবে, মাত্র 21 তারিখ ছিল তখন,
নভেম্বরের 21 তারিখ,
জি 21 তারিখ ছিল। ওদিন মনে হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তান ক্রিকেট খেলা হচ্ছে না আরকি।
আচ্ছা আচ্ছা।
তারপর ওই দিন আমি দোকানে অনেক ভিড়, টিভি আসলো দোকানে ভিড় হয়ে সবাই ছবি দেখতেছে, কিন্তু একটা মেয়ে আবার আমাদের বাসায় ভাড়া আসলো, বাড়ির চুয়াডাঙ্গা, নাম ছিল ফরিদা, ওনার খারাপ বন্ধুর সাথে ভাড়া আসলো, ছোট আসলো, তো আমাদের ফ্যামিলির সাথে জড়ে গেছিল, আমার মেয়ের সাথে মনে হয় বান্ধবী ছিল এবং দুজনে একসাথে ঘুমাইতো, ছোট রুম দিয়েছিলাম, কিন্তু ঘুমাইতো থাকতো। তো ওই 8:10 অবস্থান, ওই মেয়েটাও কিন্তু আমাকে আব্বা ডাকতো, আমার খালু ডাকতো, সময় খালু সময় আব্বা ডাকতো, কিন্তু ওনার ডাকতো এই কারণে ওনার বোন যে আসলে ভাড়াই ছিল ওনার বোনের সাথে, ওনারা কিন্তু চলে গেছিল আমার কাছে রাইখা, তখন ওনাকে ঘর মুছে চাকরি লুয়ে দিয়েছিলাম। তারপরে আব্বু করে দৌড়, আব্বা বাবা বাবা আব্বা বাবা করে দৌড়িয়ে চিৎকার বাড়াইছে, আমি আসো এত মানুষ দোকানের সাথে মানুষ, মা কি হয়েছে, হেরো করে মা ডাকতাম, মেয়েটারও মা কি হয়েছে, কান্দকে কি হয়েছে, কি হয়েছে, শুধু মাটি পড়ে আসা গেল, আব্বা গো বন্যা, আরে কি কব বন্যা, কি হয়েছে কি হয়েছে, মানে এই কথা বলার পরে খালি কর আব্বা বাসায় যায় দেখেন, পরে আমি তো সব দোকান অমনি ফালে অমনি কারো আছে কিন্তু বলতে পারি না, ফালে আমি কেন দিয়ে দৌড়ে গেছি যায় দি, শত শত মানুষ আমার পাশার কেটে শত শত মানুষ আমার বাসায় গেটে সামনে, আমি ভাবতেছি যে কি হয়েছে আমার আমার মার খেয়েছে, তখন আমার ওই ওই ছোট মেয়েটা লইয়া কোলে লইয়া বলতেছে আমার গলা ধরে যে বেডিং এর দিয়ে যাচ্ছে আমার মারে যাও, আমি দৌড়তেছি কেবল দৌড়তেছি যায়া রাস্তা মধ্যে দৌড়ছি, তখন ছিল কিন্তু সাহেদের কোলে ছিল,
শাহিনের কোলে ছিল,
তারপর লুদন আরো ছিল ওর সাথে, আমি গেছি আমি খুলে দিছি, খুলে নিয়েছি, খুলে নেওয়ার পর মনে হয় আমার অপেক্ষা ছিল স্যার, খুলে নেওয়ার পর খালি একটা খিচুড়ি দিছে, খিচুড়ি একটু তাকাইলো গানি তাকাইছে, তাকানোর পরে মনে করে দে আমি
কন্ট্রোল করেন, আপনি নিজেকে কন্ট্রোল করেন,
আমি কি করবো। তারপর একটু একটুখানি চোখ পুষে তো বললাম আমি, এ আমার মেয়ে ভালো হয়ে গেছে, এ তোরা কই, হে আমার মেয়ে ভালো হয়ে গেছে, আয় তোরা আয়, তখন আমার মেয়েকে নিয়ে আমি বাসার দিকে যাইতে শুরু করছি, তখন দিয়ে একবারে আমার আমার হাতে আমার কোলে একবারে সব কিছু ছাইড়ে দিছে, তোরা আমার কোলে থেকে আরো কে নিল, নেওয়ার পর দৌড়ে মিটিং এ গেছে, আমি পিছিয়ে পিছিয়ে গেছি, যাওয়ানোর পর তোর ডাক্তারের চেক আপ করলো, আমাকে সান্ত্বনা দিতে হয়েছে যে আপনার মেয়ে ভালো হয়ে যাবে, কিন্তু আমি তো আমার তো মন মানতেছে না। তখন কে জানি আমাকে যে এলাকায় এই এলাকায় আসলে এলাকায় রামগড়া যে আমাকে নিয়ে আসছে যে খুকন ভাই, সেই খুকন ভাইকে আমি ফোন করলাম, ফোন করলাম, সে অ্যাম্বুলেন্স নিয়ে সঙ্গে সঙ্গে গেল, যাইয়া দেখলে অবস্থা। তারপর আর কি, আমি তো আমার এর জ্ঞান নাই, আমি বলতে পারবো না কোথায় কে নিছে আমার এ দাদিসে, বলতে পারবো না, বাসায় গেছে, বাসায় যাই দিস তো আমার সমস্ত শরীরে পানি আমি বলে মাগো তুমি কথা কও না কে, মা তুমি কথা বলো না কে, কথা বলো না কে, তখন সে কথা বলে আমাকে ধরে সবাই। এখন
আপনি আপনি একটু কন্ট্রোল করুন, জীবনের কিছু কিছু ভুল অজান্তেই হয়ে যায় এবং সেই ভুলগুলো আসলে মানুষকে কতটা কষ্ট দেয় এবং সেই কষ্ট যে কতটা অপূরণীয় কষ্ট সেটা বলার কোনো অবকাশ রাখে না। আমরা এরকম হাজার হাজার ঘটনা পাই প্রতিনিয়ত, বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদেরকে খুব ভালো করে নার্সিং করা, একটু সেন্সিটিভ, তারা এত এত বেশি সেন্সিটিভ হয় এই সময়টাতে, মারাত্মক রকমের ভুল করে ফেলে, তাদেরকে খুব ভালো করে বোঝানো, এগুলো যে কতটা জরুরি মানুষের জন্য। বাবা যে কাজটি করেছিলেন সেটা ভুল ছিল না, কিন্তু আপনি আপনি বসেন, আপনি আপনি নড়াচড়া করেন না, আপনি একটু সময় নেন, আপনি আপনি একটু সময় নেন, আপনি একটু সময় নেন, আমরা দরকার হলে স্টপ করাবো, আপনি সময় নেন। প্রিয় শ্রোতা, আমরা খুব দ্রুত একটা বিরতিতে যাচ্ছি, আমরা একটু পর আবারও ফিরে আসছি। আপনি বুঝতেই পারছেন সিচুয়েশনটা আসলে কন্ট্রোলে না এই মুহূর্তে, আমরা চেষ্টা করবো আমাদের অতিথিকে নিয়ে পরবর্তী পার্টে ফিরে আসার জন্য, আশা করছি আমাদের সাথেই থাকবেন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, আমরা দুঃখিত যে আমাদেরকে কিছুটা সময়ের জন্য হলো বিরতি নিতে হয়েছে এই জায়গাটিতে, এবং আমরা আপনি বুঝতেই পারছেন কিছুটা সাউন্ড শুনে যে আমরা এরকম একটা অবস্থার মুখোমুখি হয়েছি এই সময়টাতে, বিশেষ করে যে তাকে এই মুহূর্তে একেবারে তাকে আপনাদের সামনে মুখোমুখি করা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট। তারপরও তার অদম্য সাহস এবং সে আজকে চায় বলতে, যে কারণেই আমরা তাকে ফ্লোর দিচ্ছি, নইলে হয়তো আমাদের এই অপ্রিয় সত্যের ব্যাপারটি এখানে স্টপ করে দিতে হতো। প্রিয় শ্রোতা, আমরা আসলে সবাই অনেক বেশি উৎকণ্ঠায়, বিশেষ করে ফেসবুকের কমেন্টস দেখছি আমরা, আমাদের সেলফোনের টেক্সটগুলোতে আমরা দেখছি সবাই অনেক বেশি উৎকণ্ঠায় ছিলেন। আসলে কি হয়েছিল স্টুডিওতে সেটা বোঝানোর জন্য আমরা সিসি ক্যামেরার একটা ফুটেজ আমরা এই মুহূর্তে আমাদের ফেসবুকে দিয়ে দিচ্ছি, আপনারা গিয়ে দেখতে পারেন যে আমরা কেন অন ইমার্জেন্সিতে বিরতিতে গিয়েছিলাম। আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন, ওখানে গিয়ে আমরা ভিডিওটি দিয়ে দিচ্ছি। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradioFM89.2। আমি আবারও বলছি, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradioFM89.2। ওখানে গেলে আপনি দেখতে পাবেন যে কেন আমরা অন ইমার্জেন্সিতে বিরতিতে গিয়েছিলাম, সাধারণত আমরা এরকম সময় বিরতিতে যাই না, এবং আমাদের অতীতের অবস্থা আসলে কি হয়ে গিয়েছিল আপনি গেলে ওখানে দেখতে পাবেন, ভিডিওটি দেওয়া আছে। আকাশ স্যার, আপনি কি পারবেন? আমি জানি আপনি আপনার অবস্থা বেশি ভালো না, আপনি আপনি কি চান বলতে?
জি চাই, আমি যতদূর সম্ভব আমি নিজেকে কন্ট্রোল রাখবো স্যার।
এবং আমি আপনাকে পার্সোনালি রিকোয়েস্ট করছি আপনাকে শক্তি সাহস নিয়ে বাকিটুকু বলার জন্য, কারণ আপনার শারীরিক অবস্থা খারাপ হয়ে গেলে সেটা আমাদের কোনোভাবেই কাম্য হবে না, ঠিক আছে? আমরা বুঝতে পাচ্ছি যে আপনার মেয়ে দুনিয়াতে নেই, এটা আপনি জেনেছেন। তারপর
তারপর আমি নিজেকে একটু সামলাই নিয়ে বললাম যে আমার মেয়ে কি হয়েছে। তখন আমার ওয়াইফ এবং আরো যে লোকজন ছিল ওনারা বলতেছে যে 8:10 আগে ওই আমার ছেলে যে আছে বর্তমান, সেই ছেলে বলে ওই উপরে গেছিল, সাইনের কাছে গেছিল, ছোট মেয়েটা নিয়ে পড়তে গেছিল, উনি নাকি ওই পরে শুনতে পারছে আর কি, উনি নাকি আমার মেয়েকে টাইনা নিয়ে ঘরে নিয়ে এসে মারছিল, ওনার বকছিল, যেটাই করছিল মানে
বকেছিল।
হ্যাঁ, শাহিনকে বকছে যে তোরা এখনই চলে যাবি আমার মেয়ের সামনে, এবং কি আমার মেয়েকেও বকছিল। বসার পরে
মানে আপনার ছেলে বকেছিল?
জি।
আচ্ছা,
বকার পরে সে তখন বলছে আমার ছেলে বলছে তোরা ভাত খায় ঘুমা, দুই বোন ভাত খায় তখন ঘুমা। আমার ছেলেটা দোকানে চলে গেছে, ওখানে আর কি দোকান চলে, থাকার পর এমন সময় আমার ওয়াইফ আটটার সময় আসছে, আসার পরে বলে দরজা বাতির লাইট কিন্তু জ্বালানো, বারিন্দা আবার খোলা কিন্তু ভিতরে দরজা যেটা বড় রুম আর কি সেটা বলে আটকানো। তখন আমার ছেলেকে জিজ্ঞেস করছে যে ইতি কোথায়, আয়সা কোথায়, পরে করছে গেল ওরা ঘুমাইতেছে ঘুমাচ্ছে। তা আমার ছেলে মনে করছে হয়তো ঘুমাইছে, মা এরকম সবসময় তো আয় ডাক দিয়ে তখন উঠে। তারপর ওই আয়া তো আমার আমার ওয়াইফ তো ডাকাডাকি করতেছে শুনে না, একবার পিছনে যা জানলায় যা ডাক্কা লাইট কিনে জ্বালানো জানলা। তখনকা হয়তো আমার ছেলে হয়তো কোন বুঝতে পারছিল না কি করছিল, যে তখন ওই যে হেক্সো ব্লেডের মতো ছোট সিকন নিয়ে আছে চ্যাপটা, ওইটা নিয়ে ওই ওই যে জানলা দিয়ে ওইটা জানলাটা যেমন হোক খুলছে আর কি। খোলার পরে খোলার পরে দেখে যে আমার মেয়ে নাকি জুল।
ওকে ওকে ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি যে কোন বাবার জন্য তার সন্তানের এই বর্ণনা দেয়া এটা রীতিমতো কতটা কষ্টের হতে পারে। প্রিয় শ্রোতা, আপনারা বুঝতে পারছেন আপনাদের জায়গাটা থেকে কি করেছে তার মেয়ে, যে মেয়েটি আজকে আমাদের মাঝে নেই পরিবারের ভুলের কারণে। তার ছবি আমাদের কাছে আছে, আপনারা যদি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যার পরে আপনি অবশ্যই লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। আমি একটু জানতে চাই যে আপনি শাসন করেছিলেন একদিন, আমাদের সমাজে সাধারণত বাবা তার সন্তানের গায়ে হাত তোলা মানে একটা ভয়াবহ রকমের একটা কিছু, এক দুই নম্বর যেটা হচ্ছে মা শাসন করতেন এই ব্যাপারটা নিয়ে, কি করতেন তিনি মা মানে ইতির মা সন্তানের শাসনটা কিভাবে করতেন যখন সাইনের ব্যাপারটা?
গালিগালাজ করতো, অনেক
গালিগালাজ করতো,
অনেক গালিগালাজ করতো, মানে অনেক গালিগালাজ করতো এবং
বকাঝকা দিত,
অনেক বকা দিত, অনেক ভাষা দিয়ে বকা দিত আর কি,
খুব বেশি গালিগালাজ করতো বকা দিত। আপনি একদিন গায়ে হাত তুললেন এবং আপনার ছেলে যে আপনার পরের অভিভাবক বলা যেতে পারে পরিবারে, সে গিয়ে শাহিনকে শাসাতো এবং আপনার মেয়েকেও, যদিও সে বয়সে বড় ছিল তারপরও বোধ হয় বকাবকি করতো, রাইট?
হ্যাঁ, আমার ছেলে বয়সে বড়,
আপনার ছেলে বয়সে বড় ছিল, তার মানে সে কখনো ইতির গায়ে হাত তুলতো
না, হাতে হাত তুলে নাই কিন্তু ওই বকাবকি করতো। এবং সেদিন সেদিন বলে সেদিনকে যে যেদিন ঘটনা করছে সেদিন বলে খালি টাইনে নিয়েছে দুতলা থেকে তাকে আমার মেয়েকে আর কি, ওনাকে বই খেয়ে শাহিনকে ধমক দিয়ে বই খেতে টাইনে নিয়ে আসছে, টাইনে নিয়ে আসার পরে ওখানে আমার মনে হয় মারছিল মনে হয়, কারণ
মানে পরিবারের কোন সদস্যের কাছ থেকে সে কোনো ভালো ধরনের সাপোর্ট বা কাউন্সেলিং কোনো কিছু পায়নি।
জি না,
আপনি একটু কন্ট্রোল রাখুন প্লিজ আপনাকে। আমি প্রিয় শ্রোতা আর কোন এক্সপ্লেনই যেতে চাই না এই ব্যাপারটা নিয়ে, কারণ আমি জানি আমার যে গেস্ট তার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি শুধু আপনাকে বলতে চাই, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। এবং এটা শুধুমাত্র আজকে আক্তারের জীবনের ঘটনা নয়, আমি বিলিভ করি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই যে কিশোর কিশোরী যারা বড় হচ্ছে তাদেরকে উপযুক্তভাবে বড় না করাতে এরকম সম্ভাবনাময় প্রাণ অকারণে অকাতরে অনেক সময় ঝরে যায়। আমরা শুধু সামনে একজন আক্তারকে প্রেজেন্ট করে বলতে চেয়েছি আপনার চারপাশে বা আপনার জীবনে যেন এমন ঘটনা না ঘটে, সেটার জন্য কি করতে হবে সেটা পুরো যে অপ্রিয় সত্যটা আজকে এখানে প্রকাশ পাচ্ছে সেটা শুনলে আপনি নিশ্চয়ই নিজের জায়গা থেকে বুঝতে পারবেন। তারপর কি হলো?
তারপর মেডিকেলতে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ওই আমার যে খোকন ভাই ওরা আসলো, আবার জামান ভাই আসলো, আসার পরে মনে করেন হয়তো থানা পুলিশ হইতো আর কি। তারপর ওনার এলাকার মানুষ এবং মানব অধিকারের সদস্য তারা
জি
সাবধান করে ওই ভাইরা যায় যখন আমাকে সান্ত্বনা দিল যে আপনি কি করবেন, রাখতে পারবেন না, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে এভাবে, কিন্তু আমি কিন্তু আমাকে কন্ট্রোল রাখার আমি চেষ্টা করতেছি, আমাকে দোয়া করেন, কিন্তু আমি
কন্ট্রোল রাখতে হবে আপনাকে, নইলে আজকে আমি বলি আপনাকে, আপনি যদি এখানে পুরোটা বলতে না পারেন তাহলে অনেক বাবা মা আছে যারা আপনার মতো করে ভুল করবে, আমি চাই না তারা কেউ ভুলটা করুক, এই জন্য আপনাকে কন্ট্রোলে রেখে বলতে হবে।
তারপরে ওই যে ভাইয়েরা আসলো, মানে অধিকার সদস্যরা আসলো ভাইয়েরা, তারপরে আর ঝামেলা হয় নাই এবং কি করে নাই ওই আমাদের পুষ্পর নামে কোনো কিছু হয়নি। তারপর আমাদের ওই ভাইয়েরা আসলো, আসার পর অ্যাম্বুলেন্স ভাড়া করলো, তো আমাকে বললো যে এখানে দাফন কেমন করবেন না দেশে নিয়ে যাবেন, তখন আমি বললাম যে আমাদের দেশে নিয়ে যাবো, আমাদের তো পারিবারিক অবস্থান আছে, যদি আমার কিছু না দেখেছে আমার আব্বা আমার বাপের।
শাহিনকে এই পুলিশ কাকে ধরেছিল এই মামলাতে?
না কাউকে ধরে
নাই, কাউকে ধরে নাই,
ওই যে আমার ভাইয়েরা এলাকার মানুষ আসলো বুঝছেন, এলাকার এলাকায় থাকি আর। তারপর যখন বাড়িতে চলে গেছি, চলে যাওয়ার পর আমার আত্মীয় স্বজন তো আছে ওনারা, তারপরে অনেক লোক হলো মাইক দিয়ে আমাদের বাড়িতে মসজিদ আছে,
মায়ের বলে দিল অনেক লোক হলো, আমাকে সবাই চিনে তো, যদি আমি না যেতাম দেশে কিন্তু আমার নাম শুনছে সবাই চিনে, অনেক লোক হলো। লোক হওয়ার পরে আমার স্বাস্থ্য ভাই আমার বোনেরা ছিল আর সবাই আসছে, আসার পরে খোঁজামাসি কত অনেক কষ্ট করার পরে ওই সময় কিন্তু বাড়িওয়ালা আমাকে ফোন দিয়ে বলতেছে, মানে আমার বাড়িওয়ালা ফোন দিয়ে বলতেছে যে চার বছর রইলেন আক্তার ভাই, আমাদের বাড়িতে কিছু দিতে পারলাম না, মেয়েটা হারাইলেন, ট্রেনিং সেন্টার হয়েছে অনেক মার্কেট পাইতেছে, মার্কেট আমরা দোকান লয়ে দিই। আমি বলতে নিয়ে দেন কিভাবে কেমনি কি কলে এই ব্যাপার, আমি 40,000 টাকা অ্যাডভান্স দিলাম কিন্তু মার্কেটে দিতেছে, কিন্তু ওনার আবার শালা,
আচ্ছা
ওনার শালা 40,000 টাকা অ্যাডভান্স দেয় আর এখানে আমি জেলে করে একটা দোকান নিয়ে দিই। আমি বললাম ঠিক আছে আমি আসি। পরে মেয়েটা দাফন কামড় শেষ করে আসলাম, আসার পরে তারপর আমি বললাম ঠিক আছে বাসায় আসি, ঢাকাতে আসছি আবার আসা, তখন ওই বাড়িওয়ালা এবং কি যার দোকান আর কি মার্কেট করছে সেখানে, তখন ওনার চেক দিল যে এই ডাক্তার ভাইয়ের নামে দিয়ে দিলাম, ডাক্তার ভাইয়ের নামে দিলাম, যতদিন করে করবো আর যখন দোকান ছেড়ে দিবে তখন কিন্তু ওনাকে টাকা দিয়ে দিবে, 40,000 টাকা দিয়ে দিবে, মানে ওনার শালাকে বললো আর কি আমার সামনে। ওর চেক দিয়ে পর নিয়ে গেল দোকানে, উঠলাম দোকানে উঠে তখন চা বিক্রি করি এক সাইডে, আরেক সাইডে আমি দিলাম বিরিয়ানির দোকান আর কি, মোটামুটি কাদের ভালো চলতেছি চলতেছিল। হঠাৎ করে দুই মাস না যাইতেই, দুই মাস কিন্তু গেল না, এর মধ্যে কিন্তু বাড়ি বিক্রি করে দিব, হাইরে আমার ওয়াইফের চিৎকে আর নিজের সাজাইছি বাড়ি, তিনটা রুম করে দিছি, হেই টাকা দিছে তিন রুম বুঝেছি, সে বাড়িটা বিক্রি করবো। তখন না হে সান্ত্বনা দেয় আমাকে বাড়িওয়ালা, সান্ত্বনা দেয় আমার ওয়াইফকে, আমাকে সান্ত্বনা দেয় যে ভাবি ভাই 40,000 টাকা তো দিছি আপনার, এটা হ্যাঁ দিছি, এবং কি আমি বাড়ি বিক্রি করবো এবং আপনার টাকা দেবো 50,000, মানে 1,00,000 মিলাই দেবো, আপনার দেশে বাড়ি যায় কিছু করে খাইতে পারবেন অথবা এখানে কিছু করে খাইতে পারবেন। খুব মাথায় আতায় বোঝা সেটা দিয়ে তারপর রাজি হইলাম, পুরো দিদিকে কন্ট্রোল করলাম, অনেক কাঁদলো কারণ ও তো উনি তো আসতো না বাড়িতে, ভাড়া দিতাম সবকিছু সাফ করতাম সবকিছু দেখতাম করতাম আমরা, ভাড়া দিতাম ই করতাম,
পরের ধন নিজের মতো হয়ে গিয়েছে,
হ্যাঁ পরের ধন নিজের মতো হয়ে গেছে, এবং কি তারপর নিজের মায়া লাগছে, মানে কান্তাছি যে বাড়ি বিক্রি করবে। তারপরে আমাকে সান্ধান পর তখন এইটুকুই, কিন্তু আসলে তো আমি তিন চারবার আমাকে ফোন দিয়ে দিচ্ছি কিন্তু একটা টাকা আমাকে দিল না, দেয় নাই। না দেওয়ার পর শেষ পর্যন্ত যখন ওই সেন্টারটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় এই দেশের রাজনীতির পরিস্থিতির কারণে বন্ধ হয়ে যায়, তখন আমি দোকান ছেড়ে দিই, দোকান ছেড়ে দিলে তো বেকার হয়ে গেলাম, কি করবো, মেয়েটা মারা গেল, আমি অসহায়ের মতো, তখন কি আমার ছেলেও বেকার, আমিও ছেলে কেমন কি করবো, অনেক কষ্ট করে আমার ওয়াইফ তো চাকরি করে না আর দেবো না চাকরি করতে, কারণ একটা হারাইছি আমার মেয়ে হার মা হারাইছি, আবার ছোট একটা আছি ওটা কি হারাবা। তারপরে দেখেন যে টাকা আমি জমিয়েছিলাম মোটামুটি কায়দা যে কথা ওই তখন খাওয়ার শেষ, বাঙ্গা চুরে মনে হয় বেকার মানুষ, পরে সেই বাঙ্গা চুরে খাওয়া শুরু শেষ করলাম, শেষ করার পর এখন আমি খালি গড়ি অমুক বাইরে করি অমুক বাইরে করি, বাইরে চাকরি বাড়ির ব্যবস্থা করে দেন, ব্যবসা ব্যবস্থা করে দেন, কিন্তু কোন উপায় নাই। না থাকার পর যাক অনেক কাছে আল্লাহ কাছে কান্দাকাটির পরে আল্লাহকে বললে বাবা তখন আমার ছেলেকে আমি এটা কাগজের এটা ফিট করিতে চাকরি লুয়ে দিতে পারলাম এই মাসেই নিচে আর কি,
ও তো পড়াশোনার পর এটা কমপ্লিট করেনি,
না না। তারপরে আমি আমি ওই যে এটা গার্মেন্টসে বেতন কিন্তু আমাকে ঢুকেছে কিন্তু 8,000 টাকা তো কইয়া, তাই আমি বলছিলাম যে ওভাবে সংসার যখন কা তাহলে আমি ই করবো ওই করবো 8,000 টাকা 12 ঘন্টা ডিউটি করলাম ছুটি তাতে কি করবো, কিন্তু সম্ভব হচ্ছে না ভাইয়া আমার, আজকে যে আসবো আমি ছুটি চাইছিলাম কিন্তু দেয় নাই ছুটি আমাকে, অ্যাবসেন্ট করবো
এবং এটা এটা আপনার কাছ থেকে কেটে কেটে রেখে দিবে,
হ্যাঁ কেটে রেখে দিবে। তারপরে মনে হয় না ওই যে ওই
আপনার সংসার এখন যেভাবে চলে আমি যতটুকু বুঝি যে আপনার ছেলে কিছু টাকা রোজগার করে এবং আপনি কিছু টাকা রোজগার করেন,
বেতন পাইনি এখন,
আপনার ছেলে এখন পর্যন্ত বেতন পায়নি, হয়তো পাবে,
আমিও পাইনি,
আপনিও পান নাই এখন পর্যন্ত, আপনার পরিবার এখন কোথায় থাকছে?
আমাদের আমার সাথেই থাকতেছে,
এখন সাথেই থাকছে। আপনার মেয়েটা কোন ক্লাসে পড়ছে?
আমার মেয়েটা এবার ছোট তো নার্সারিতে উঠছে আর কি,
নার্সারিতে উঠছে। এই হচ্ছে আপনার জীবনের অপ্রিয় সত্য কথা। আপনি শেষে এসে আমাদের শ্রোতাদের জন্য কি বলতে চান?
আমি বলতে চাই সমস্ত শ্রোতাদের বলতে চাই যে আমি মাত্র একটা কি দুইটা ভুল করছিলাম, আচ্ছা আমার এই পরিস্থিতি আমার পৃথিবীতে বেঁচে থাকার চেয়ে না থাকায় অনেক ভালো দেখি আমি, কারণ এই জীবন জীবন না, হয়তো আমার ভুলের কারণে নাকি আল্লাহ আমার এই কপালে লেখছিল নাকি মা হারাইয়া। আমি বলতে চাই যে আপনারা আমার মতো না বুঝে, না ভালোভাবে বুঝে, না চিনে, না জেনে এরকম কোন সন্তানের ছেলে হোক আর মেয়ে হোক কোন সন্তানের গায়ে হাত তুলবেন না, কারণ তাদের কোমল মন, তারা ছোট মন, ছোট জিনিস তারা হয়তো সহ্য করতে পারে না। আমি এখন মেয়েকে হারাইয়া আমি নিজেকে দোকানের কথাতে পারি না,
প্রিয় শ্রোতা, আমরা আজকে আক্তারের কাছ থেকে যা শুনেছি সেটাই আমাদের যাহা বলিব সত্য বলিব বলার জায়গা। আপনারা কেউ ভুল না করেন। আর আমরা বিলিভ করি অনেক ছোট ছোট ছেলে মেয়ে যারা কিশোর বয়সী এবং যারা আজকে যাহা বলিব সত্য বলিব শুনছেন বা শুনছ, তাদেরকে একটু বলতে চাই, বাবা মার শাসন এটা হচ্ছে আশীর্বাদ। বাবা মা আমাদের ভালোর জন্য, তোমাদের ভালোর জন্য এই শাসনটা করে, সেখানে অভিমান করে এই ধরনের কাজ করা সেটা যে কত বড় অন্যায়, কত বড় ভুল, এর চেয়ে বড় ভুল আর কোনো কিছু হতে পারে না। সৃষ্টিকর্তা আমাদেরকে জীবন দিয়েছে, সৃষ্টিকর্তা আমাদেরকে দুনিয়াতে মানুষ হিসেবে পাঠিয়েছে। আমরা বলে থাকি আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমরা যদি বলি যে আমাদের জীবনে সবচেয়ে বড় গিফটটা কি, সেটা হচ্ছে আমরা মানুষ হিসেবে জীবন নিয়ে পৃথিবীতে এসেছি। সুখ দুঃখ আনন্দ বেদনা কষ্ট সবকিছুই অনুভূতিরই একটা অংশ। আজকে আমরা ভালো আছি, কালকে আমরা খারাপ থাকবো, তারপর আমরা আবার ভালো থাকবো। অনুভূতি যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ জীবন বেঁচে আছে। কিন্তু সেটার জন্য জীবনকেই শেষ করে দেয়া, জীবনকেই একেবারে শূন্যের দিকে ঠেলে দেয়া, সেটা যে কত বোকামো সেটা তোমাদের বয়স থেকে বোঝা খুবই মুশকিল। সুতরাং এমন কাজ তো নিজে করবেই না, পাশাপাশি যারা করে বা করার সম্ভাবনা রয়েছে তাদেরকে ভালো করে বোঝাও, যাতে কখনোই কোনোভাবেই এই ধরনের অপরাধমূলক কাজ কখনো সংগঠিত না হয়। আমরা এই পর্যায়ে আমাদের এক্সপার্ট প্যানেল থেকে যিনি রয়েছিলেন, পুরো অনুষ্ঠানটি যিনি শুনেছেন তার মুখোমুখি হব। প্রিয় শ্রোতা, আমাদের এক্সপার্ট প্যানেলে আজকে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা, তার মুখোমুখি হচ্ছে ফোনে। অনুরাগ চাকমা, আপনার কি বলার আছে? আপনি তো শুনলেন
আক্তার হোসেনের যে লাইফটা, এই গল্পটা শুনে আমার কাছে মনে হয়েছে আমরা যারা সমাজ বিজ্ঞানের স্টুডেন্ট, আমরা যারা সমাজের বিভিন্ন প্রবলেম নিয়ে স্টাডি করি, রিসার্চ করি, আমাদের বক্তব্য হচ্ছে প্রত্যেকটা শিশুর বিকাশের পথে হচ্ছে পরিবারের ভূমিকাটা সবচাইতে ইম্পর্টেন্ট। একটা বাচ্চাকে যখন এভাবে নির্যাতন করা হয় তখন কিন্তু তার ভিতরে একটা রিয়াকশন আছে, এবং যখন এই রিয়াকশনটা আছে তখন হচ্ছে সে বিভিন্ন ধরনের মানে সিদ্ধান্ত নেয়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে বয়সে একটা বাচ্চাকে আমরা পারিবারিক গণ্ডির ভিতরে নির্যাতন করি সে বয়সে কিন্তু একটা শিশু স্বাভাবিকভাবে আমরা ইমোশনাল হিসেবে দেখতে পাই। তো সেজন্য আমার কাছে মনে হয়েছে তার ক্ষেত্রে পারিবারিক নির্যাতনটা একটা ভূমিকা পালন করেছে। আরেকটা বিষয় যে এখানে সমাজের একটা ভূমিকা আমি দেখতে পেলাম, সমাজের ভূমিকাটা হচ্ছে আমরা দেখতে পেয়েছি আমরা সমাজের কিছু মানুষ যারা আমরা মস্তিষ্ক সম্পন্ন, যারা আমরা বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে ইনভলভ, আমরা তাকে উৎসাহিত করলাম যে ভাই আপনি এই কাজ করেন না, আপনি ক্রিমিনাল লাইফে চলে আসেন, যে ধরনের চিন্তায় চুরি ডাকাতি করলে আপনি প্রচুর টাকা পয়সা পেতে পারবেন, এটি একটা তাকে এনকারেজমেন্ট করা। তো এটিও কিন্তু সমাজে যারা করেছে আমি বলবো তাদের একটা বিশাল অপরাধ।
জি, পরিবার এবং সমাজের একটা বড় ধরনের ভূমিকা ছিল আক্তারের জীবনের এই ধরনের ঘটনার ক্ষেত্রে। এবং একইভাবে আপনি নিশ্চয়ই শুনেছেন যে আক্তারের যে মেয়ে ছিল তার প্রতি আক্তারের যে শাসন ছিল সেটা কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম যে তার যে মেয়ে ইতি বড় মেয়ে, মায়ের মতো স্নেহ করতো তাকে সে, এবং সেও কিন্তু ফাঁসি নিয়ে মারা গেল।
এখানে হচ্ছে আমাদের বাংলাদেশে ইভেন এখন অনেক জায়গাতে কিন্তু এই যে সুইসাইড ক্রাইমটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, সুইসাইড হওয়ার পিছনে অনেকগুলো কারণ মানে আছে যেগুলো আমরা এক্সপ্লেন করার চেষ্টা করি, যেগুলো নিয়ে অনেক রিসার্চ হয়েছে। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যেটাকে সোজা ভাষায় বলবো যে আমাদের কিছু মানুষ সমাজে আছে যারা জন্মগতভাবে খুবই আবেগ প্রবণ, এবং যে সমস্ত মানুষগুলো তাদের আবেগকে কন্ট্রোল করতে পারে না তারা কিন্তু সুইসাইড করে। এবং যে সিগমন্ড ফ্রয়েডের যে থিওরিটা, ওই থিওরিতে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে সাইকোলজিক্যাল স্কুল অফ থট, সেখানে বলা হচ্ছে যে একটা মানুষের ভিতরে দুটো ইনস্টিংক্ট কাজ করে, একটা হচ্ছে লাইফ ইনস্টিংক্ট আর একটা হচ্ছে ব্রিডিং। তো যে মানুষটার জীবনে লাইফ ইনস্টিংক্টের চেয়ে ইনস্টিংক্টটা খুবই পাওয়ারফুল হয়ে মানে কাজ করে সেই মানুষটা কিন্তু সুইসাইড করার মতো একটা প্রবণতা নিয়ে থাকে। তো সেটা একটা বিষয়। দুই নম্বর যে জিনিসটা আমাদের পারিবারিক যে শাসন সেটা কিন্তু আজকালকার পত্রপত্রিকাতে আমরা যে সুইসাইড মানে ক্রাইমগুলো দেখতে পাচ্ছি, যে পারিবারিক শাসনটা অন্যতম একটা দায়ী বিষয় বলে আমি মনে করি। যে আমার মনে হয় শাসনের সাথে যখন ভালোবাসা মমতা স্নেহ ইত্যাদি অনুপস্থিত থাকে তখন হচ্ছে ওই শাসনটা মানে শিশুদেরকে সুইসাইড করার জন্য অনেকটা অনুপ্রাণিত করে, অনেকটা এনকারেজ করে। তো আমি আমার জায়গা থেকে বলবো যে আজকে যারা শ্রোতা হয়েছেন যে আমাদের যে সুইসাইড ত্রাণটা বেড়ে যাচ্ছে, এটাকে আমাদের ট্যাকল করতে গেলে প্রথমত আমাদের পারিবারিক জীবনগির পরিবর্তন খুবই জরুরি। আমরা দেখেছি, এখনো দেখতে পাচ্ছি যে অনেক পরিবারের ছেলে মেয়েরা এমন ভাবে বেড়ে উঠেন যাদের হচ্ছে একেবারে বাবা মায়ের সাথে একটা দূরত্ব থাকে, বাবা মাকে তারা অনেক কিছুই বলতে পারে না। তো আমি সেই জন্য মনে করবো আমাদের পারিবারিক যে বন্ধ এটিকে আরো স্ট্রং করতে হবে। তো আমাদের ওই যে শাসনের দৃষ্টিভঙ্গির জায়গাটাও পরিবর্তন করতে হবে। আমরা যেভাবে আমাদের বাচ্চাগুলোকে আমরা মারপিট করি সেভাবে না করে হচ্ছে আমাদের শাসনের সাথে ভালোবাসা স্নেহ মমতা এই জিনিসটাও আমাদের থাকতে হবে। তো আমি আজকে যারা এই মুহূর্তে আমাদের প্রোগ্রামে আছেন আমি সবাইকে বলবো আমাদের সবার দৃষ্টিভঙ্গি খুবই জরুরি হয়ে পড়েছে।
জি অনুরাগ চাকমা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দেবার জন্য।
থ্যাংক ইউ।
প্রিয় শ্রোতা, শেষ হচ্ছে আক্তারের জীবনের অপ্রিয় সত্য। তবে যাহা বলিব সত্য বলিব, শেষ হচ্ছে না, একটু পরে আমরা আবারও ফিরে আসছি। চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, ফেসবুকের ঠিকানা facebook.com/abcradio.fm89.2। ওখানে ওনার মেয়ের ছবি দেওয়া আছে, ওনার নিজের ছবি দেওয়া আছে, আপনি কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। তবে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। একটু পরেই ফিরছি বাকি সেগমেন্টগুলো নিয়ে, সাথেই থাকবেন।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব।
শত শত হাজার হাজার কমেন্টস পেয়েছি আমরা ফেসবুকে, যারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তার মধ্য থেকে বেশ কয়েকটি প্রতিক্রিয়া আমি পড়ে শোনাচ্ছি। সাহিল লিখেছে, আক্তারের ছোটবেলার কথা শুনে খুবই কষ্ট লেগেছে। রায়ান লিখেছে, আত্মহত্যার প্রবণতা সমাজে বেড়ে যাচ্ছে। স্মৃতি লিখেছে, আক্তার হোসেন এই মুহূর্তে সুস্থ আছেন কি? এই প্রশ্নের উত্তর আমরা বলতে চাই যে আক্তার হোসেন আসলে সুস্থ আছেন, তাকে নিয়ে আমরা ফিরে এসেছিলাম। আপনারা জানেন যে তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। বিবেক লিখেছে, শাসন করার ক্ষেত্রে বাবা মায়ের চিন্তাধারা পরিবর্তন করা উচিত। জয় লিখেছে, সন্তান হারানো কত কষ্টের, আক্তার হোসেনকে আজকে অনুভব করা যাচ্ছে। রুবায়াত লিখেছে, কখনো সামান্য ভুলের জন্য অনেক বড় মাশুল দিতে হয়। জাহানারা লিখেছে, আক্তার হোসেনের বাবা মা যেমন তাকে বোঝেনি তেমনি সেও তার সন্তানকে বোঝেননি। লাবলু লিখেছে, প্রেমটা জীবনের একটা অংশ, এটা জীবন নয়, টিনেজ ছেলে মেয়েদের এগুলো বোঝানো উচিত। এবং অসংখ্য অসংখ্য কমেন্টস পেয়েছি আমরা ফেসবুকে, আপনাদের সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। প্রিয় শ্রোতা, যে কথাটি বলতে চাই, এখানে সত্যের আসনে বসে অনেকেই জীবনের অপ্রিয় সত্য বলার ইচ্ছা থাকলেও অনেকে আসতে পারেন না, তাদের জন্য আমরা বলতে চাই আপনারা চাইলে আমাদেরকে ইমেইল করতে পারেন আপনাদের জীবনের অপ্রিয় সত্যগুলো লিখে, ভুলগুলো লিখে, অপরাধগুলো লিখে। চাইলে আপনি বেনামেও লিখতে পারেন। আমাদের এখানে মেইল করার অ্যাড্রেসটি হচ্ছে jbsb8920@gmail.com। আমি আবারও বলছি jbsb8920@gmail.com। এবং যারা আমাদেরকে চিঠি লিখতে চান, আমাদেরকে চিঠি লেখার ঠিকানা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। গত সপ্তাহে আমাদেরকে একজন বন্ধু, আলবাব শাহরিয়ার নামের একজন বন্ধু, মেইল করে নিজের জীবনের ভুলের কথা জানিয়েছিলেন। চলুন আমরা তার সেই চিঠিটি আরজে সুমনের কাছ থেকে শুনে আসি।
যাহা বলিব সত্য বলিব।
আমি আলবাব শাহরিয়ার, বর্তমানে কলেজে লেখাপড়া করছে। স্কুল জীবন শেষ করে কলেজে আসা মাত্র বন্ধুদের দ্বারা পলিটিক্সে জড়িয়ে গেছি। বন্ধুদের সঙ্গে আড্ডাবাজি, ক্যাম্পাসে প্রভাব বিস্তারের জন্য মারামারি করে দিনের পর দিন ক্লাস করিনি, লেখাপড়াও করিনি। এভাবে কখন যে আমার শিক্ষা জীবনে অন্ধকার নেমে এসেছে বুঝতেই পারিনি। আমি লেখাপড়ায় খুব একটা খারাপ ছিলাম না। আমি যদি এই নোংরা রাজনীতিতে না জড়াতাম তাহলে আমার শিক্ষা জীবনটা ধ্বংস হতো না। যাহা বলিব সত্য বলিবতে প্রচার হওয়া এরকম পলিটিক্সের শিকার হয়ে করুণ পরিণতি হওয়া মানুষগুলোর কথা শুনে আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন আমি সবকিছু ছেড়ে আবার লেখাপড়ায় মন দিয়েছি। আশা করি খুব শীঘ্রই ঘুরে দাঁড়াতে পারব। আমাদের মতো বিপথে চলে যাওয়া মানুষদের সঠিক রাস্তায় ফিরতে সাহায্য করার জন্য যাহা বলিব সত্য বলিবতে আসা সকল অতিথি এবং এর টিম মেম্বারদের প্রতি রইল আন্তরিক শুভকামনা।
যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, শেষ হচ্ছে আজকের মতো যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিবর মঞ্চের পর্দা নেমে গেছে আজকের মতো এ পর্যন্তই। আগামী রবিবার আমার টিম আর যে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জুকে নিয়ে আমরা আবারও ফিরে আসবো যাহা বলিব সত্য বলিবতে। সেখানে থাকবেন একজন অতিথি, যিনি তার জীবনের অপ্রিয় সত্য এবং ভুলগুলো স্বীকার করে লাখো মানুষকে সচেতন করে যাবেন। অনেক অনেক ভালো থাকুন। যাহা বলিব সত্য বলিব টিমের পক্ষ থেকে শুভ রাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.